17 জানুয়ারি 2016 আকরা জিকরগাছা যশোর। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
বর্তমান বিশ্বের অন্যতম হুজুর শেখুল হাদিস আরেবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব দামোদরটা করুন পীর সাহেব ঢাকানগর ঢাকা।
আল্লাহ মাফ করে নেবেন। ঠান্ডা আছে ভাই, এটা বন্ধ করো নাই তোমরা, উপর থেকে খোলা রাখো, সেদিকে খোলা সেদিকে খোলা দিয়ে রাখো। আগে থেকে এগুলো বন্ধ করা উচিত ছিল না? মুরব্বী মানুষদেরকে নিয়ে এসে আগে দেখাইতে হয় এটা করলাম ঠিক হলো কিনা। জোয়ানরা সব তো জোয়ানদের মাথা সব আসে না। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ الحمد لله وكفى والصلاة على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا فإن الله لمع المحسنين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل صار آمنا في بلاده وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم
মাইকের অপারেটর কে? অপারেটর এদিক ওদিক না যায়, হ্যাঁ কাছে থাকবেন, আওয়াজ আর একটু বাড়ান।
ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আল্লাহর মহব্বত মারফত নসিব করেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ঘর বলাদের কবুল করেন, সন্তানাদিকে সকল আত্মীয় স্বজনকে কবুল করেন, সকল আপনজন প্রিয়জনদেরকে কবুল করেন। দুনিয়ার জিন্দগি এটা কয়েকদিনের জন্য, এখানে চিরদিন থাকার জন্য তো আমরা আসি নাই, কয়েকদিন থাকা কামাই করা ফের এখান থেকে রওনা হয়ে যাও। প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কারোই রেহাই নেই। কিন্তু দুনিয়ার থেকে যে যাব, বিদায় হব, তো কি সাথে নিয়ে আসব, সম্বল কি জোগাড় করলাম, সামান সবসকা হয় পল কি খবর নেই। দুনিয়ার থেকে গেলে অনন্তকাল সেখানে আমাদের পড়ে থাকতে হবে, যেমন আমল করব তেমনটা আমরা সেখানে ভোগ করব। কি মর্যাদুদ্দিন মাওলানা থানবী রহমতুল্লাহ আলীর খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন, তু বরায়ে বন্দেগি হ্যা ইয়াদ রাখ, বাহরে সর আপ জিন্দগি হ্যা ইয়াদ রাখ। মানুষ তুমি এরকম বেফিকির এবং গাফিল হয়ে পড়ে আছো, আরে দুনিয়ার আমোদ আনন্দ উল্লাস আর গুনা নাফরমানিতে ডুবে আছো, এই কাজের জন্য তো আল্লাহ তোমাকে বানান নাই, এই কাজের জন্য আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাককে মহব্বত করার জন্য, আল্লাহ তাআলার বন্দেগি করার জন্য, এই নমরুদের মতো অহংকারী হওয়ার জন্য না, আল্লাহ পাকের কদমে মাথা ঝুকানোর জন্য। ওই মাথা যে মাথা আল্লাহর হুকুমের সামনে ঝুঁকে সেই মাথা ইজ্জতওয়ালা, সেই মাথা রহমতওয়ালা, হ্যাঁ সেই মাথাওয়ালা কামিয়াব বান্দা। মানুষ মনে করে ক্ষমতাধর হলে সে বড় সম্মানিত, না, ইমানওয়ালা হলে সম্মানিত, বন্দেগীওয়ালা হলে সম্মানিত, আল্লাহর নাম জবানে নিলে তো ফের সম্মানিত। হ্যাঁ ইমান মানুষকে ইজ্জতওয়ালা বানায়, হ্যাঁ সেজদা মানুষকে ইজ্জতওয়ালা বানায়, চোখের পানি মানুষকে জান্নাতওয়ালা বানায়। কত বন্দারা গুনাগার ছিল, চোখের পানি দিয়ে জান্নাতে পৌঁছে গেছে। কত পয়সাওয়ালা, টাকা পয়সার কোন কুল কিনারা ছিল না, ইমান ছিল না, ফের জান্নাতে যাইতে পারেনি, জাহান্নামে পৌঁছে গেছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। ঠিকানা দুইটাই, যে যে ঠিকানার আমল জোগাড় করবে সে সেই ঠিকানায় যাবে, যে জান্নাতের সম্বল জোগাড় করবে সেই সম্বল তাকে জান্নাতে পৌঁছে দেবে, আর যে জাহান্নামের পথ ধরবে সেই পথে লাগিয়ে থাকবে, সেই সম্বলে জোগাড় করতে থাকবে, তো সেই সম্বল সেই সম্পদ তাকে তো জাহান্নামে পৌঁছে দিবে। হ্যাঁ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ইফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যে যারা আমি যে সীমা দিলাম আমার দেওয়ার সীমা অতিক্রম করবে আর আমার হুকুমের উপরে আমার মর্জির উপরে দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, যে দুনিয়া জরুরি হোক সেটা হারাম, আল্লাহ তাআলার হারাম হালালের পরোয়া নাই, বরং সে দুনিয়া দরকারই তার, সুদও দরকার, ঘুষও দরকার, হ্যাঁ ডাকাতির পয়সা, চুরির পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা, হ্যাঁ না, এবং অন্যের উপর জুলুম অত্যাচারের পয়সা, পয়সা হোক, ধন হোক, সম্পদ হোক, সম্পত্তি হোক, সেটা দরকার, এটুকু বুঝে আসছিল। কিন্তু এরপরে হিসাব নেবেন একজন, তিল তিল হিসাব দিতে হবে সেই কথা খেয়াল নেই। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ বলছেন আল্লাহ পাকের কোন বলি কোরআন সুন্নাহর আলোকে এই সকল আউলিয়ারা কথা বলতেন, তিনি বলেন যে আমল সে জিন্দগি বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। হে মানুষ, তুমি যেমন আমল করবা, কাজ করবা, তোমার এই কাজের দ্বারাই জান্নাত, তোমার কাজের দ্বারাই জাহান্নাম। আমল সে জিন্দগি বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, কি খা কি আপনি ফিতরত মে না নারি হ্যায় না নূরি। মানুষ দুনিয়াতে জন্ম নিলে তখনই তার জন্য সিল মোহর মারা দেওয়া হয় না, যে তুমি জান্নাতি তুমি জাহান্নামী, বরং আল্লাহ পাক পবিত্র কোরআনে রাস্তা বতায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যে যাদের কাছে ইমান থাকবে, জিন্দেগী ভরের নেক আমল থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তো তাদের ঠিকানা নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস হবে, এবং খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা অনন্তকাল থাকবে, সব সময় থাকবে, লা ইয়াগুনা আনহা হিওয়ালা, সে জান্নাত থেকে কখনো তাদের বাইর হওয়ার কোন প্রশ্নই উঠবে না, চিরকাল অনন্তকাল সে জান্নাতের মধ্যে মানুষ বসবাস করবে। আর জান্নাতের নিয়ামত কি মাশা আল্লাহ, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক জাল্লা জালালু মানে দুধের দরিয়া রাখছে, দুধের দরিয়া, দুধের দরিয়া, দুধের দরিয়া, মধুর দরিয়া, মিঠা পানির দরিয়া, এবং শান্তিদায়ক, আরামদায়ক, ফুর্তিদায়ক সে শরাবের দরিয়া। দুনিয়ার শরাব খায় তো এই শরাবে মানুষ মা মাসিকে গালাগালি করে, আর আখেরাতে জান্নাতে যে শরাব পান করবে তার মধ্যে আনন্দ পয়দা হবে, ফুর্তি পয়দা হবে, আল্লাহ তাআলার আরো মারফত আরো বাড়তে থাকবে, নূর বাড়তে থাকবে। হ্যাঁ আল্লাহ পাক জাল্লা জালালু মানে ওয়ালু বেসুমার নেয়ামত জান্নাতের মধ্যে তৈরি করে রাখছেন, এবং জান্নাতিরা জান্নাতের মধ্যে থাকবে। তো সূরা রহমানে আছে আল্লাহ পাক বলেন যে জানাল জান্নাতাইনি দান, যারা ভালো মুমিন ইমানওয়ালা, বড় মাপের যারা ইমানে জিন্দেগি বানাইছে, গুনাহ করতে যায় না, আল্লাহকে খুশি রাখছে সর্বদা, তো ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান, আল্লাহ পাক বলেন যে যারা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে চলবে আমি তাদেরকে বড় মাপের আজিমুশান দুইটা জান্নাত দান করব।
মানুষ এমনি মনে করে যে যে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তো একটা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। চাই বড় মাপের জান্নাতি হোক চাই ছোট মাপের, সকলের জন্য জান্নাত দুইটা দুইটা। শুনতেছেন না? হ্যাঁ, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এবং সে জান্নাতের মধ্যে যে বাগ বাগান হবে, ওয়া জানাল জান্নাতাইনি দান, দোনো জান্নাতের যে বাগ বাগান থাকবে সে বাগ বাগানের ফল সে দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থা তার বুকের কাছে পৌঁছে যাবে, যদি বসা থাকে বসা অবস্থায় দেখবে যে ফল তার বুকের কাছে পৌঁছে গেছে, শোয়া থাকলে শোয়ার অবস্থাতে সে শুয়ে শুয়ে ফল খেতে থাকবে, কোনো উঠা বসতেও হবে না, নড়চড়ো করতে হবে না। আল্লাহ পাক এই বান্দাদেরকে ঈমান এবং নেক আমলের কারণে, আল্লাহর মহব্বত এবং সুন্নতের জিন্দগির কারণে এত ইজ্জত এবং এত সম্মান দান করবে। হ্যাঁ, সেই জান্নাত তো আমরা সকলেই চাইবে, আমরা সকলেই আশা করি, সকলেই আরজু করি, এজন্য সেই জান্নাতের পথে চলারও চেষ্টা করি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করছিলেন এই জন্য যে মানুষদেরকে জান্নাতের পথ বাতলাবেন, জাহান্নাম থেকে বাঁচার পথ বাতলাবেন। এই কাজে জাহান্নাম, এই কাজ থেকে বাঁচো, দূরে থাকো, তো তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, যে যারা জান্নাতে যেতে চাও দুনিয়ার এই সংক্ষিপ্ত কয়েকদিনের জীবনে তোমরা একটু কষ্ট স্বীকার করবা, এইভাবে যে মন কিছু বলবে সেখানে তুমি দেখবা যে আল্লাহ কি বলেন। মনের কথা শুনবা না, শয়তানের কথা শুনবা না, দুনিয়ার কারো কথা শুনবা না, তোমার মাওলার কথা শুনবা। তোমার মাওলার কথা শুনলে সেই সেই কথা শোনা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শুনতেছেন ভাইরা? যে নমরুদের কথা শুনলে জাহান্নাম, ফেরাউনদের কথা শুনলে জাহান্নাম, আবু জাহালদের কথা শুনলে জাহান্নাম। ওই বুদ্ধি বিবেচনা যাদের মাথা সর হয়েছে, সেই বুদ্ধি বিবেচনা ওয়ালাদের বুদ্ধিশুদ্ধির অভিশপ্ত জ্ঞান বুদ্ধির কথা অনুসরণ করলেও জাহান্নাম। হ্যাঁ, আর জান্নাত হল নবী রসুলদের পথে, হ্যাঁ না, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পথে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পথে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির পথে, হ্যাঁ না। অর্থাৎ নবী রসুলগণ যে পথে চলে গেছেন, সিদ্দিকীন যে পথে চলে গেছেন, সাহাবা তাবেঈন তাবে তাবেঈন যে পথে চলে গেছেন, তাদের সাচ্চা অনুসারী যারা ছিলেন তারা যে পথে চলে গেছেন সেটা হল জান্নাতের পথ। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে والسابقون الاولون من المهاجرين والانصار, যে আমার নবীর সাহাবীরা যারা মুহাজির কিংবা আনসার, যারা মক্কাবাসী ছিলেন হিজরত করে মদিনাতে আসছেন, অথবা যারা মদিনায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করছেন, সাহায্য করছেন। আল্লাহ পাক বলেন যে والذين اتبعوهم بإحسان, এবং আমার নবীর সাহাবীদেরকে যারা অনুসরণ করছেন, আনসার মুহাজির সাহাবীদেরকে যারা সচ্চাভাবে খাঁটিভাবে অনুসরণ করে জিন্দেগী কাটাইছেন, আদাল্লাহু লাহুম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, ওয়া আদাল্লাহুম জান্নাতিন তাজরি তাহতা আল আনহার, এবং তাদের জন্য আল্লাহ পাক এখনই জান্নাত প্রস্তুত করে একদম রেখে দিয়েছেন। আদামানি প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহ পাক জান্নাত, এই না যে জান্নাত পরে তৈরি হবে, না, এখনই কমপ্লিট একদম রেডি। শুনতেছেন না? হ্যাঁ, এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আল্লাহ পাক দুইটা কথা বলছেন, যে আমার নবীর সাহাবীরা যারা মুহাজির কিংবা আনসার তাদের প্রতি আমি সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত রেডি, এবং ওয়াল্লাযীনা তাবাউ বিহসান, কিয়ামত পর্যন্ত এই সাহাবীদের ঈমানি জিন্দেগি আমলি জিন্দেগির যারা সাচ্চা অনুসারী হবে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি সন্তুষ্টি এবং জান্নাতের ঘোষণা দিলাম। শুনতেছেন ভাইরা? এই দুনিয়ায় টাকা পয়সায় ধন দৌলত এগুলি নিজে কোনো অভিশাপের বস্তু না, এগুলিও রহমত, কিন্তু এই সম্পদ এই ধন দৌলত কারুনের হাতে গেলে সেটা লানতে পরিণত হয়, সেটাই আজাবে পরিণত হয়, কারণ কারণ ফেরাউনরা এই সম্পদ ভোগ করে আর আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়, সেরে কুফরে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানিতে জিন্দগি বরবাদ করতে থাকে। আর এই পয়সা এই টাকা এই ধন দৌলত এই সম্পদ সম্পত্তি যখন সিদ্দিক আকবরের হাতে আসে, হযরত বিলালের হাতে আসে, হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাতে আসে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসে, এই সম্পদ তখন আল্লাহর রহমতে পরিণত হয়। সে খায় ভোগ করে যাই আরাম করে, কিন্তু সঙ্গে আল্লাহকে ইয়াদ করে, আল্লাহকে স্মরণ করে, উযু করে, নামাজ পড়ে। এই হাজার লাখ কোটি যে সম্পদ নেয়ামত সে ভোগ করল, যখন আল্লাহ পাকের হুকুম পালন করল, তমাম নেয়ামতের শুকর আদায় হয়ে গেল। শুনতেছেন ভাইরা? যেই বন্দা আল্লাহর হয়ে জিন্দগি কাটায়, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে এই বেসুমার সম্পদ, ইয়া আসমান জমিন ভরা যত নিয়ামত, এগুলি আমি তো খাবো না, আমি ভোগ করবো না, জান্নাতের নিয়ামত এবং এইসব আমার জন্য না, সব তোমাদের জন্য, কিন্তু তোমরা আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই সারাটা পৃথিবীর যা নিয়ামত আছে সবটা হয়ে আল্লাহর বন্দারা আল্লাহ পাক তোমাদের জন্য বানাইছেন, ও খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে মাওলা নিজের জন্য বানাইছেন, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতের জীবন কামিয়াব করে জান্নাতে পৌঁছে যাবে। তো জান্নাতে যাওয়ার পরে সেখানেও আরাম, সেখানেও শান্তি, সেখানে আল্লাহ পাক দিদার, কি এক জিন্দগি, কি এক নেয়ামত, আল্লাহ আল্লাহ, জান্নাতের মধ্যে অনন্ত নেয়ামত। কিন্তু সেই অনন্তকালের শান্তি, সুখ, সম্মান, সফলতা, সেটা তৈরি করার, উপার্জন করার জায়গা হল এই দুনিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বুঝ দান করেন। আমার ভাইরা, এজন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় যে গাফেল না থাকি, যে ইচ্ছা করলে মানুষ গুনাহ করতে পারে, চুরি করলে কে মানা করে, ডাকাতি করলে কে মানা করে, মদ খাইতে থাকলে কে ধরে রাখবে, সুদ ঘুষ কামাই করতে থাকলে কে ধরে রাখবে। কিন্তু অনেক মুসলমান এরকম আছে, তার মাথায় বাড়ি দিলেও সে এক টাকা ঘুষ খাইতে রাজি না, তারপর মারলেও সে এক ফোঁটা মদ মুখে দিতে রাজি না, মরতে রাজি কিন্তু এক ফোঁটা মদ মুখে দিতে রাজি না, এতটা সে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই ভয় আমাদের সকলকে নসিব করেন। এই অন্তর যার এই ভয়ওয়ালা, আল্লাহর কসম সেই জান্নাতওয়ালা, সেই হলো জান্নাতওয়ালা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, এই দুনিয়ার জীবনে মানুষ লাখ কোটি সম্পদের অধিকারী হোক, বড় শক্তি এবং ক্ষমতার অধিকারী হোক, আল্লাহ পাক বলেন তার ধনবল জনবল কেয়ামতের দিন কোনো কিছুই কাজে লাগবে না। হ্যাঁ, যদি আল্লাহর মহব্বতওয়ালা একটা দিন, ঈমানের নূর ভরা একটা অন্তর নিয়ে আসে কেয়ামতের দিন হাজির হয়, তো নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, আর কেয়ামতের কামিয়াবি হল পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন তামান জুহজিহানিন নারি ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জান্নাতে প্রবেশ করল, প্রকৃতপক্ষে সেই কামিয়াব হয়ে গেল। হ্যাঁ, বা সম্পদে কামিয়াবি না, ইমানের দ্বারা কামিয়াবি, সেজদার দ্বারা কামিয়াবি। এক সেজদা করে বন্দা, যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবি শরীফে বলেন খুস্তর আজহার দু জাহান আজাবুয়াদ কে মরা বা তু সরো সৌদাবুয়াদ, হে আল্লাহ, যে জমিনের উপরে একটু আপনার জিকির করি, কিছুক্ষণ নামাজ আদায় করি, কিছুক্ষণ আপনার জন্য চোখের পানি দিয়ে কান্নাকাটি করি, ওই জমিন আমার নিকট দোনো জাহান থেকে বেশি দামি। হ্যাঁ, যে জমিনের মধ্যে বন্দা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের বন্দেগি করে, আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ পাকের সামনে একটা সেজদা লুটিয়ে পড়ে, ওই জমিন দোনো জাহান থেকে বেশি দামি, বেশি মূল্যবান। হ্যাঁ, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন নারায়ে মুস্তানা খুশমি আয়াদাম তাবা জানা চুনিমি বায়াদাম, আয় আল্লাহ, আপনার মহব্বতে একটা বেকুল জিন্দগি, একটা পাগল জিন্দগি আমাকে নসিব করেন, জিন্দগি এইভাবে কাটায় আপনার মহব্বতওয়ালা জিন্দগি। হ্যাঁ, হিন্দুস্তানে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন যে হকীকত মে তো রহনা হ্যায় এহি বাহক বহু রহনা, আমার ভাইরা আসল জিন্দগি হল যে আল্লাহর মহব্বতের জিন্দগি হক হুওয়ালা জিন্দগি, হক হুওয়ালা জিন্দগি। যে অনেক লোক দেখতাম আমরা ছোট ছিলাম যখন, যারা সকালবেলা ফজরের নামাজের আজান হয়, এই লোকগুলো দেখতাম যে শীতের দিনে বুড়া বুড়া মানুষরাও ডাকাডাকি করে, হে ছেলেরা উঠো, এই নাতিরা উঠো, চলো উজু করো, নামাজ নামাজে চলো, নামাজে চলো। আর আমার মনে আছে যে আমি মানে এতটা মনে আছে যে আমি শুনতে পাইতাম যে চুগ আছে না, এটা দিয়ে আওয়াজ দিত যে নামাজের কথা ডাকত মুয়াজ্জিন সাহেব, বুড়া মুয়াজ্জিন ছিল আমাদের এলাকায়, তো উনি আয়সা এরকম ওই ডাকতেন, কিন্তু আমি বিস্তারিত আর বলতে পারি না। তো আমার উপলব্ধি হয়েছে বড় হওয়ার পরে যে আসলে তখন আমি একদমই বাচ্চা ছিলাম, মায়ের সঙ্গে থাকতাম, একদম শিশু ছিলাম, কিন্তু সেই মুয়াজ্জিনের আওয়াজ এখন পর্যন্ত আমার মনে আছে, কি সুন্দর কণ্ঠে সে নামাজের জন্য ডাকতে থাকে। ওই মানুষ কত ভালো যে মানুষ মাওলার দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহর ঘরের দিকে ডাকে, সেজদার দিকে ডাকে, কেউ ডাকে মদের বোতলের দিকে, কেউ ডাকে সিনেমা হলের দিকে, কেউ ডাকে ঘুষের দিকে, কেউ ডাকে গানের দিকে, আর কেউ ডাকে প্রিয় মাওলার দিকে। কতটা আছি মহামলা। কোরআন শরীফের রব্বুল আলামিন বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে বান্দা আমি মাওলার দিকে ডাকে এবং নিজে আমল করে, নিজে ইমান ওয়ালা, নেক আমল ওয়ালা, আর মুসলমান হওয়ার কারণে সে সবসময় খুশি, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মাওলা ওয়ালা, আমি কোরআন ওয়ালা, হ্যাঁ আমি ইসলাম ওয়ালা, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মত ওয়ালা, এই কথার জন্য সে খুশি এবং গর্বিত। আল্লাহ পাক বলেন এর চেয়ে ভালো বান্দার কে হইতে পারে, হ্যাঁ এর চেয়ে ভালো কথার কার হবে যে বান্দা আমার হয়ে আমার দিকে ডাকে। হ্যাঁ আমরা অনেকে আল্লাহর দিকে ডাকি বটে, কিন্তু এখন আমি নিজে আল্লাহর হই নাই পুরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর দিকে ডাকতেন, কিন্তু নিজে কামিল ঈমান ওয়ালা, হ্যাঁ কামিল নামাজ ওয়ালা, কামিল সিজদা ওয়ালা, কামিল নূর ওয়ালা, কামিল সুন্নত ওয়ালা, কামিল জিন্দগি ওয়ালা, হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত দীন ওয়ালা। আর আমরা আল্লাহর দিকে ডাকি যখন আমার জবান থেকে গীবত ছুটে নাই, আমার চক্ষু এখনো পর্দা শিখে নাই, আমার কান এখনো গান থেকে বিরত হয় নাই, আমার অন্তরটা হিংসা অহংকার থেকে এখনো পবিত্র হয় নাই, এ হল আমরা আল্লাহর দিকে ডাকি। আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম যে দিনের কথা বলতেন, লোকদেরকে দিনের দিকে ডাকতেন, আর আমরাও ডাকি, দুই ডাকের মধ্যে কত পার্থক্য, আসমান জমিন থেকে বেশি পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনা। যে ভাইরা তোমরা যদি মানুষ হইতে চাও আর সেজন্য কোন রাস্তা ধরতে চাও, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীরা দুনিয়ার থেকে চলে গেছেন তোমরা তাদেরকে অনুসরণ করো। ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনা, এই দুনিয়ার মানুষ যারা এই সাহাবীদের পরবর্তী এই দুনিয়া কিয়ামত পর্যন্ত মানুষ দেখবা, তো এদের উপরে তোমরা দীন ইমানের ক্ষেত্রে আস্থা রাখা সহজ ব্যাপার না, হ্যাঁ নিরাপদ মনে হয় না। উলাইকা আসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিল উম্মা। এই যে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা আমি তোমাদেরকে বলছি, তারা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। শুনতেছেন ভাইরা, কে বলেন এই কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার খলিফা হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পরে বাকি সমস্ত সাহাবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে। ফের তিনি ব্যাখ্যা দিয়ে বলেন এই মানুষগুলোকে যে শ্রেষ্ঠ বললাম, কারণ কি জানো? যে কানু আফজাল হাযিল উম্মা আবাররাহা কুলুবান, তাদের দিল তাম দোষ থেকে, দাগ থেকে, কালিমা থেকে একদম পাক পবিত্র ছিল। শুনতেছেন ভাইরা, দুনিয়ার কোন মোহ নাই, কোন গুনার দাগ নাই, কোন শেরেকের দাগ নাই, কোন কুফরের দাগ নাই, কোন বেদাতের দাগ নাই, কোন নাফরমানির দাগ নাই, একদম কলবে সেলিম ওয়ালা। শুনতেছেন ভাইরা, আর যেখানে রব্বুল আলামিন নিজে বলেন যে আমি তাদের জন্য জান্নাত ঘোষণা করলাম, তো কতটা ঊর্ধ্বের ইমানওয়ালা হলে দুনিয়াতে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘোষণা দিচ্ছেন। হ্যাঁ মামুলি কথা এটা। আচ্ছা
আবরহা কুলুবান ওয়ামকহা ইলমান, এবং সমস্ত সাহাবায়ে কেরাম তারা ছিলেন গভীর ইলমওয়ালা, অত্যন্ত মজবুত এবং ব্যাপক ইলমে দ্বীনের অধিকারী ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফসোস আজকে আমরা দুনিয়ার হাজারো জ্ঞান শিখি, দুনিয়ার উপার্জন করার মতো অনেক জ্ঞান বুদ্ধি আমরা অর্জন করি উপার্জন করি, কিন্তু দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে আমরা বড় পিছনে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কোরআনের এলম শিক্ষা করার জন্য পিপাসা দান করেন। আমার ভাইরা, অনেক ভাইরা আছেন যে এখন পর্যন্ত কালেমাটা সুন্দরভাবে পড়তে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ সহিসুদ্ধভাবে পড়তে পারেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কালেমা শাহাদাতটুকু সুন্দরভাবে পড়তে পারেন না। অনেক ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটুকুও পড়তে পারেন না, সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা তাও সুন্দর করে পড়তে পারেন না, আত্তাহিয়াত দোয়ায় কোনো তাও সুন্দর করে পড়তে পারেন না। আমার ভাইরা, দুনিয়ার এই জিন্দগি এইভাবে শেষ হয়ে যেতেছে, 70-80 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের বয়স, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের বয়স 60-70-এর মধ্যে সাধারণত, কারো একটু বেশি হয় কারো কম হয়। এই অল্প দিনের হায়াত, এই হায়াতের মধ্যে দুনিয়ার এত কিছু শিখলাম বুঝলাম, কিন্তু কোরআনে পাক পড়তে জানলাম না। কোরআনে পাক শিখতে পারিনি এখন পর্যন্ত, তা আমি কি শিখলাম কি অর্জন করলাম? আল্লাহ আমাদেরকে কোরআনে পাক শিখবার তৌফিক দান করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথার উপর ঈমান আনা জরুরি না, প্রতিটি কথা মানা জরুরি না। তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, হে বিশ্বের মানুষ, তোমরা এটা বিশ্বাস করবে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআনে পাকের এলেম শিখে, কোরআনে পাকের এলেম শিক্ষা দান করে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা বলছেন, এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয় তো তাদের এত বড় মর্যাদা, এখনো আলেম হয় নাই, শুধু ইলমে দ্বীনের তালাশে ব্যস্ত, যে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, ইলমে দ্বীন অন্বেষণকারী তালেবে ইলমকে দেখলে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেন, নূরের ডানা বিছায়া দেন। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি কারো সন্তান আলেম হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল মা যে কোন আলেম দ্বীনের মর্যাদা আল্লাহ পাকের নিকট এত বড় যে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সকলে ওই আলেম দ্বীনের মাগফিরাত ও জান্নাতের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে, এমনকি নদীর সাগর নদীর মাছেরা পর্যন্ত, এমনকি গর্তের পিঁপড়ারা পর্যন্ত আলেম দ্বীনের জন্য দোয়া করতে থাকে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি চাও যে তোমাদের নামাজ কবুল হয়ে যাক, তাহলে তোমরা আলেম দ্বীনকে ইমাম বানায় তার পিছনে নামাজ আদায় করো। ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম ওয়া মাউকুম, এই তোমাদের যদি এটা আনন্দ দেয় যে তোমাদের নামাজ কবুল হয়ে যাক এখনই, তাহলে ফালিয়া উম্মাকুম ওয়া মাউকুম, আলেমরা যেন তোমাদের সামনে ইমাম হন, ফাইন্নাহু আব্দুল লাকুম বাইনাকুম ওয়া বাইনা রব্বিকুম, আলেম দ্বীন যারা তোমাদের তোমার আল্লাহর সামনে তোমাদের পক্ষ থেকে প্রতিনিধি হওয়ার জন্য তারা সুযোগ্য পাত্র। বলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজাহ শরীফের এক রিওয়ায়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়িন, যে ব্যক্তি কোন আল্লাহ ভীরু আল্লাহকে মানে ওয়ালা আলেম দ্বীনের পিছনে নামাজ আদায় করে সে যেন একজন নবীর পিছনে নামাজ আদায় করল। আমার
প্রিয় বন্ধুরা, কি হলো আজকে যে আমরা দুনিয়ার লাইনে আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা শিক্ষা দিই কিন্তু কোরআনে পাক তাদের হাতে তুলে দেই না? ওই বাবা মা কেন চিন্তা করলেন না এই কথা যে সন্তান তো আমানত আমার হাতে, এই সন্তান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার হাতে আমানত, আল্লাহ পাক সন্তান দিচ্ছেন তাকে দুনিয়াদার বানানোর জন্য তো না, তাকে পেট পূজারী বানানোর জন্য তো না, সম্পদের কাড়ি তৈরি করে দেওয়ার জন্য তো না, সন্তান দিচ্ছেন আল্লাহ তাআলা কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই সন্তান জন্মের সাথে সাথে একটা সবক দিয়ে আমাদেরকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছেন, আমাদের যাতে সেই সবকটা মনে হয় যে এই সন্তান কেন আসবে দুনিয়াতে আমার ঘরে। সেটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার কোন সন্তান জন্ম হয়, চাই সেটা ছেলে হোক কিংবা মেয়ে, তো ছেলে বা মেয়ে হোক দুইজনের জন্য একই বিধান শরীয়তে সুন্নত তরিকা, সেটা হলো ডান কানের পাশে আজান দাও, ডান কানের পাশে আজান, বাম কানের পাশে একামত। অনেকে উঠানের মাঝখানে গিয়ে আজান দেওয়া আরম্ভ করে, এটা কোন সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হলো ডান কানে আজান, মানে কানের পাশে একটু বড় আওয়াজে আজানের শব্দগুলো বলবো, আর বাম কানে একামত, মানে বাম কানের পাশে একামতের শব্দগুলো একটু আজান তো জোরে আওয়াজে, আর একামতের শব্দগুলো আস্তে আওয়াজে আমরা বলবো। কি কথা বুঝেন না ভাইয়েরা? এ হলো আজান এবং একামত। তো এই শিশু কি বুঝে আজান একামত? ও কি আল্লাহ আকবর বুঝে না? লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে না? হাইয়া আলা সলা বুঝে না? হাইয়া আলাল ফালাহ বুঝে? কিছুই তো বুঝে না। এরপরে হলো আজব যে একামত দেওয়া হচ্ছে, একামত দেওয়া হলো নামাজ শুরু হলে, নামাজ এখন আরম্ভ হবে তার পূর্বে একামত দেওয়া হচ্ছে, কিন্তু এই শিশুর কানের সামনে এভাবে আজান একামত দেওয়ার উদ্দেশ্য কি? হুজ্জাতুল্লাহ বালেগা কিতাবের মধ্যে ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করে বলেন যে এক শিশু না বুঝুক কিন্তু প্রতিটি সন্তানের অন্তরকে আল্লাহ পাক এতটা নির্মল বানাইছেন যে যখন তার কানের সামনে এভাবে আজান এবং একামতের মধ্যে আল্লাহর একত্ববাদের কথা উচ্চারণ হয়, আল্লাহর বরত্বের কথা উচ্চারণ হয়, এটা তার অন্তরে বীজ হিসাবে তৈরি হয়ে যায়, বীজ, ইমানের বীজ লাগে। হ্যাঁ, আল্লাহর বরত্ববোধের বীজ তার মধ্যে পয়দা হয়, এবং নামাজ এটা আমার জীবনের কামিয়াবির সামান এবং জান্নাতে যাওয়ার সামান, এই কথাগুলোর বীজ তার অন্তরে পয়দা হয়। এরপরে যখন এই সন্তান বড় হইতে থাকবে, বাবা মা যদি তাকে সুন্দরভাবে লালন পালন করেন, শেরেকের মজলিসে নিলেন না, কুফরের পরিবেশে নিলেন না, মদ ঘুষ জুয়া চুরি নাফরমানির পথে বাবা মা তাকে নিলেন না, বরং বাবা মা যখন এই বাচ্চা দেখতে থাকে আমার বাবা সেজদাওয়ালা, আমার বাবা কোরআনওয়ালা, আমার মা বাবা নামাজওয়ালা, আমার মা বাবা হালালওয়ালা, হারাম থেকে দূরে থাকে, তো তখন সে এই ছোট বাচ্চা দেখতে দেখতে নামাজ শিখে ফেলে, হালাল শিখে ফেলে, হক কথা শিখে ফেলে। হ্যাঁ, ঢাকাতে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় এক ফ্যামিলির কথা, তো ছোট এক বাচ্চা, বয়স মাত্র 2 বছর পুরো হয়েছে, কতদিন ভাই? 2 বছর পুরো হয়ে গেছে, তা হাঁটে চলে না 2 বছরের বাচ্চা? হাঁটে কি না? হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। সেই বাচ্চা তার আপন আত্মীয় যে মুরব্বী মানুষ ঘরে ঢুকতেছে, কিন্তু সে দেখতেছে যে ঘরে মেয়ে লোক, তো সে আওয়াজ দেয় ওদেরকে, ইশারা দেয় যে আসতেছে, মানে তোমরা সরো পর্দাতে যাও। আজি ছোট্ট ছোট্ট পর্দা নিশীন ফ্যামিলির ছোট ছোট বাচ্চারা, সে ছেলেরা মেয়েরা এই ডাক দিয়ে আর কিছু বলতে পারে না, আম্মু ইশারা করে, মানে সরো তুমি যে আসতেছে, এইটুকু বুঝ, এটা মামুলি না, এটা ইমানি বুঝ, আল্লাহর কসম এটা জান্নাতি বুঝ, জাহান্নামের আগুনকে নিভানোর বুঝ। আমার প্রিয় বন্ধুরা, কি হলো আজকে আজকে আমাদের সমাজে? হ্যাঁ, আমি গতকাল অনেক রাত্রে শুয়েছিলাম, গভীর রাতে আমি দেখলাম কোথাও থেকে আমার মোবাইলে একটা মেসেজ আসছে, শুধু লম্বা মেসেজ, পরে সে মেসেজের শেষে আবার লিখছে একটু পরে যে আমাকে ক্ষমা করবেন, আমি অনেক বেশি লম্বা করে লিখে ফেলছি, আপনার না কষ্ট হয়ে গেছে। ওর ভিতরে কি লেখা? আহা, বড় দুঃখজনক, আফসোস, বড় ব্যথা, বড় কষ্টের কথা। এই তারা ছেলে লিখতেছে, ছেলে দিনদার, ছেলে আল্লাহ ফিরু, আল্লাহকে ভয় করে, বলে যে মাকে এত বললাম বুঝাইলাম যে পর্দা করো, অন্য ছেলেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না, বলে যে আমার মামার বাসা নিকটে, মামার বাসা থেকে একটা বড় ছেলে, সে অন্ধকারের মধ্যে যখন বাতি নাই, বিদ্যুৎ নাই, লিখছে যে আমাদের ঘরে আসছে রাইখা যাওয়া, আমাদের ফ্রিজে রাইখা যাওয়া গোস্ত নেওয়ার জন্য, বলে যে আমরা ভাইদের কেউ সেখানে নাই। কি কথা বুঝুন নাই, আমরা কোনো ভাই, আমাদের কোনো ঘরের লোক কেউ সেখানে নেই, শুধুই মা অন্ধকারের মধ্যে আসছে গোস্ত নেওয়ার জন্য। বলে যে এই ঘটনা যখন হঠাৎ আমি বাইরে থেকে আসলাম আর দেখলাম যে এই অবস্থা, আর পর্দা পর্দা কিছু নেই খোলা, মাকে দেখা যেতেছে, হ্যাঁ এতটুকুই লিখছে যে এই ছেলে ফ্রিজের পাশে দাঁড়ানো আর মার সম্মুখে দেখা যেতেছে, ছেলে তাকায় দেখতেছে, বলে দেখার পরে আমি সহ্য করতে পারলাম না, আর সে ওখানে খুব ক্রুদ্ধ হয়েছে, ঘরে কিছু ভাঙচুর করতে থাকছে ইত্যাদি। সে লিখলো ছেলেটার মন তো নির্মল অমলিন, মায়ের শ্রদ্ধা আছে বুকে, মায়ের প্রতি মহব্বত আছে, সঙ্গে আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধা আছে, আল্লাহ পাকের ভয় তার অন্তরে আছে, আখেরাতের জিন্দগির ফিকির তার অন্তরে আছে, সে চায় যে আমার বাবা মা দিনদার হোক, নেককার হোক, জান্নাতি হোক, জাহান্নামের আগুন থেকে বাঁচুক। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সমাজের মধ্যে কয়জনের ঘরে পর্দা আছে? হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি আছে আমি বুঝি, আমার বাবার মাথায় বুদ্ধি আছে বাবা বুঝেন, আমার খালুর মাথায় বুদ্ধি আছে খালু বুঝেন, আমাদের এমপি এবং মিনিস্টারদের মাথায় এবং দুনিয়ার রাজা বাদশাহদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝেন, রব্বুল আলামিন বুঝেন না? যে রব্বুল আলামিন এই মাথাগুলো সৃষ্টি করছেন সে রব্বুল আলামিন বুঝেন না? তিনি আমাদের মঙ্গল অমঙ্গল বুঝেন না? তিনি আমাদের কল্যাণ অবকল্যাণ বুঝেন না? সেই রব্বুল আলামিন যিনি আমাদের মহান স্রষ্টা, যার হাতে আমাদের জীবন মরণ, যার হাতে আমাদের দুনিয়া আখিরাত, আমাদের সবকিছুই যার হাতের মুঠায়, এই জীবনটা যার হাতের মুঠায়, সে রব্বুল আলামিন আমাদের সম্মান কিসে, অসম্মান কিসে, মঙ্গল কিসে, অমঙ্গল কিসে, লাভ কিসে, ক্ষতি কিসে, সেটা বুঝেন না? এজন্য আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়াল নবী রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার আসমানে কিতাব পাঠাইছেন, কিতাব পাঠাই থামেন নাই, নবী রসুলের সঙ্গে পাঠাইছেন, এদেরকে বুঝাও, এদেরকে বল। তো ফের আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই উম্মতকে যে পর্দার সবক পড়ায় গেছেন, এখন যারা একদমই দিনের পরোয়া করে না, শরীয়তের হুকুম আহকামের পরোয়া করে না, তাদের কথা বাদ দিয়া যারা দিনওয়ালা, ইমানওয়ালা, ইসলামওয়ালা, নামাজওয়ালা, আখেরাতের ফিকিরওয়ালা, এইরকম লোকদের কয়জনের ঘরে শরীয়ত সম্মত পর্দা আছে, যেটাকে শরী পর্দা বলে, পর্দা কয়জনের ঘরে আছে? হ্যাঁ, খালাতো বোনের সঙ্গে পর্দা জরুরি ফরজ, মামাতো বোনের সঙ্গে পর্দা ফরজ, হ্যাঁ অনুরূপ ভাবে ফুফাতো বোনের সঙ্গে পর্দা ফরজ, ভাবির সঙ্গে পর্দা ফরজ, পর্দা ফরজ কিনা ভাইরা? এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে এবং তার মেয়েকে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করাইছেন, এবং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন, ইয়া নিসান নবী লাস্তুন্নাকা আহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়াকুন্না কওলাম মারুফা। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক বলেন হে আমার নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার অন্যান্য মেয়েদের মতো না, তোমাদের অনেক বড় মর্যাদা, কিন্তু শর্ত হল সর্বক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করে চলবে। অতএব ভিন পুরুষের সঙ্গে যদি কখনো কদাচিত কোনো কারণে তোমাদের কথা বলতে হয়, তাহলে নরম সুরে তোমরা কথা বলবে না, কারণ তোমরা যদি নরম সুরে কথা বলো ওদের রোগাক্রান্ত অন্তর তোমাদের প্রতি আকৃষ্ট হবে এবং গুনার কথা তারা চিন্তা করবে। দেখতেছেন ভাইরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা এই দুনিয়ার শ্রেষ্ঠ দীন এবং ঈমানওয়ালা, তাদের সম্পর্কে রব্বুল আলামিন এই নির্দেশ করতেছেন, এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এমনভাবে পর্দার হুকুমের উপর অটল জিন্দেগিওয়ালা বানাইছেন যে একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী তার সঙ্গে বসা, হঠাৎ এক সাহাবি যিনি মসজিদে নববীতে আজান দিতেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন, আল্লাহর রসুল যাকে নিজের মসজিদের মুয়াজ্জিন বানাইছেন, তিনি কত উঁচু মাকামওয়ালা, কত বড় মর্তবাওয়ালা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবি তিনি অন্ধ ছিলেন, দুই চোখে
দেখতেন না। এই আবদুল্লাহ ইবনে উমাইয়া মাকতুমী অন্ধ সাহাবী মুয়াজ্জিন, তিনি যখন আসতেছিলেন সালাম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে উপবিষ্ট দুই স্ত্রীকে, আমাদের দুই আম্মা জানকে বললেন যে তোমরা ঘরে যাও, ইহতাজিবা মিনহু, যাও তোমরা দুজন পর্দা করো এই লোক থেকে, হ্যাঁ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে। আম্মা জানরা দুজনে তখন বললেন, হ্যাঁ ক্বালাতা হুয়া আমা ইয়া রাসূলুল্লাহ, তিনি তো চোখে দেখেন না, শুনতেছেন ভাইরা, তিনি তো চোখে দেখেন না। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তখন বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরাও কি চোখে দেখো না, আফালা তুসিরানিহি, তোমরা কি দুই চোখ দিয়ে তাকে দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছিলেন যে পুরুষ ভিন নারীকে দেখা যেরকম নিষিদ্ধ, নারী ভিন পুরুষকে দেখাও তো নিষিদ্ধ। যিনি মহান স্রষ্টা, যিনি চোখের আলো দাতা, সে আল্লাহ যখন বিধান দিছেন চোখের জন্য যে দেখবে না, তাহলে দেখবে না। আল্লাহ হুকুম করছেন, আল্লাহ দুনিয়াতে হাজারো জিনিস বানাইছেন, যে ভারতে এক হিন্দু ভদ্রলোক, এক হিন্দু, সে দারুল দেওবন্দের মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে যে হুজুর, এই যে ছাগল এটাও কালা, ছাগলও কালা আর শুয়োরও কালা, দেখতে তো কি বেশ কম, তো আপনারা ছাগলকে হালাল বলেন আর শুয়োরকে হারাম বলেন কেন? তো তিনি যে কথা বলছেন হুবহু তা আমি উদ্ধৃত করব না, তিনি যেটা বলছিলেন সেটার অর্থ হল যে দেখো ভাই, আল্লাহ পাক সৃষ্টি করছেন ছাগলকেও আর শুয়োরকেও, সেই রব্বুল আলামিনই আবার আমাদেরকে বলছেন ছাগলকে তোমাদের জন্য হালাল করলাম, শুয়োরকে তোমাদের জন্য হারাম করলাম। মহান স্রষ্টা যখন হালাল বলছেন সেটা হালাল, মহান স্রষ্টা নিজেই যখন হারাম বলছেন সেটা হারাম। কি কথা বুঝেন না ভাইরা? যেমন আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু নারী বানাইছেন, তিনি বুঝাইয়া তখন বললেন দেখো, সে তুমি যাকে বিয়ে করছো সেও নারী, তোমার আপন সহোদরা বোনও নারী, তোমার মা খালারাও নারী, কিন্তু আল্লাহ পাক বলছেন এদের সঙ্গে তোমার বিবাহ হারাম আর এই ওদের সঙ্গে তোমার বিবাহ হালাল। তো বস, আল্লাহ পাক যার যার সঙ্গে বিয়ে হালাল করছেন তো সেটা হালাল, আর যেখানে হারাম করছেন সেটা হারাম। আরেকদিকে এটা সহোদরা বোন তার সঙ্গে বিয়ে হারাম, খালার সঙ্গে বিয়ে হারাম, আবার খালা তো বোনের সঙ্গে আল্লাহ পাক হুকুম করছেন তোমার খালা তো বোনের সঙ্গে, খালার সঙ্গে বিয়ে হারাম কিন্তু খালা তো বোনের সঙ্গে তোমার বিয়ে জায়েজ। আল্লাহ পাকের বিধান কি আজীব মামলা, আল্লাহ পাকের শান। তো আল্লাহ তাআলা যেখানে যেভাবে হুকুম করছেন সেটা মানাই আমাদের কর্তব্য, সেটাই মানাই আমাদের জন্য জরুরি। এখানে আপত্তি তোলা, হ্যাঁ এটা কেন হবে, অনেক মানুষ এটা বলে বেড়ায় যে আমাদের অন্তর পাক, আপনাদের অন্তর পাক না সেজন্য আপনারা এইসব কথা বলেন। যে অন্তর যাদের পাক, পত্রপত্রিকা দিন রাত কত সব এরকম পবিত্রতার ঘটনাগুলি কি শোনা যায় না ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, কি হলো আজকে যে কাফের মুশরিকরা তো দিনের কথা শোনে না, হ্যাঁ যারা ইহুদি খ্রিস্টান তারা তো ইসলামের কথা শোনে না, কিন্তু মুসলমানরাও কি আল্লাহ রসুলের কথা শুনবে না? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم الله پاک پبتر قرآن بولن هي ایمان والا را তোমরা যদি আমার দিন থেকে বিচ্যুত হও, আমার দিন ত্যাগ করে দাও, তা আমি কোনো পরোয়া করি না, আমি এমন বান্দাদের সৃষ্টি করব যারা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভালোবাসবে এবং আমি তাদেরকে ভালোবাসব। আমরা তো আল্লাহ তো আমাদের মুহতাজ না, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, কিভাবে আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী, আমরা রব্বুল আলামিনের মুখাপেক্ষী। আল্লাহ যে আমাদের মুখাপেক্ষী না, এটাকে আল্লাহ তাআলা এমন ভাবে দেখাইছেন যেটা কল্পনা করলেও ভয় লাগে। সেটা কি জানেন? সেটা হলো যে আশ্চর্যের বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় চাচা এত ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই চাচা আবু তালেবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। সে খাজা আবু তালেব ইসলাম তো কবুল করলেন না, ইমান ইসলাম কবুল করার ব্যতীতই কাফের অবস্থাতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা কত বড় ভয়ঙ্কর বিষয় এটা। তাহলে ইমান এবং ইসলাম এটা কি আমাদের গায়ের জোর? এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের মেহরবানি। এই নিয়ামতের শুকর কি আমরা করা উচিত না? আল্লাহ পাক জাল্লা জালালু আমানু আলু যখন দেখলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই ঘটনার কারণে দারুণ ভাবে ব্যথিত মর্মাহত, তখন আল্লাহ পাক বললেন, কুরআন শরীফের আয়াত নাযিল করলেন যে হে রসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিই, আমি চাইলে, আমার ইচ্ছা হলে, আমার মর্জি হলে আমি তাকে দীন দান করব, ঈমান দান করব, ইসলাম দান করব। শুনতেছেন ভাইরা? ওই খাজা আবু তাহলেবের কোন পরোয়া করলেন না রব্বুল আলামিন, যে আমার রসুলের চাচা তাকে তো ঈমান দান করি, এটার কোন পরোয়া রব্বুল আলামিন করলেন না। এর বিপরীতে আজব আরেক ঘটনা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে নির্মম ভাবে হত্যা করলো যে লোকটা, তার নাম ওয়াসি। তার নাম কি ভাই? সেই মানুষটা কি মুসলমান হন নাই? তিনি মুসলমান হয়েছেন না? তিনি সাহাবি হয়ে গেছেন না? আর আল্লাহ পাক পবিত্র কোরআনে সব সাহাবিদের জন্য জান্নাতে ঘোষণা করেন নাই? তাহলে এই ওয়াসিও জান্নাতি হলেন কিনা? বিনা হিসাবে জান্নাতে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। এবং সারা দুনিয়ার গাউস কুতুব আব্দাল মুজাদ্দেদ আউলিয়ারা যত সিদ্দিকীনরা সারা দুনিয়ার যত বড় মর্যাদা পাবেন, রসুল সাল্লাহ আলাইস্লামের সর্বনিম্ন মানের সাহাবিও তার চেয়ে অনেক ঊর্ধ্বের মর্যাদা, অনেক ঊর্ধ্বের জান্নাত তারা লাভ করবেন। তো আশ্চর্যের বিষয় হল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চাচা হওয়া সত্ত্বেও, এত ঘনিষ্ঠ এবং প্রিয়জন হওয়া সত্ত্বেও খাজা আবু তালেবের ইসলাম নসিব হল না। আল্লাহ পাক কোন কারো কারোই কোন পরোয়া করেন না, এটার প্রমাণ। আরেকদিকে যে ওয়াসির মতো মানুষ যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন চাচার নিষ্ঠুর হত্যাকারী, আল্লাহ পাক তাকে ঈমান ও ইসলাম দান করলেন এবং দেখালেন যে যাকে আমি দেই তো এইভাবে দিয়ে দিই, তোমার কি বলার আছে বলো? কারোই কোনো কিছু বলার নেই। আমার ভাইরা তাহলে কি কথা? কথা হলো রব্বুল আলামিনের পুরো হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দিই, ওই মাথা যেই মাথা আল্লাহর হুকুমের সামনে ঝুঁকে আল্লাহর কসম সেই মাথাওয়ালা নিঃসন্দেহে জান্নাতওয়ালা। এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন তো তিনি পালায় গেলেন ভয়ের ছুটে, যে আমার আর কোনো রক্ষা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াসির নিকট দূত পাঠাইলেন এবং বললেন যে তুমি যদি ইসলাম গ্রহণ করো তা আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন, আমার চাচার হত্যাও আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়াসি তখন এই দূতের নিকট সংবাদ পাঠালেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে যে আপনি কিভাবে আমাকে বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, অথচ পবিত্র কোরআনে রব্বুল আলামিন ঘোষণা করছেন যে যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যে যে মদ পান করে, যে জিনা ব্যভিচার করে, তো তার নিশ্চয়ই কালকে আমাদের শাস্তি হবে। কোরআন বলে শাস্তি হবে আর আপনি বলেন আল্লাহ ক্ষমা করবেন, তা আমি এটা বুঝতে পারতেছি না। শুনতেছেন ভাইরা? ওয়াসিকে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম দিলেন যে তোমাকে ক্ষমা করা হবে, তখনই তো তার আশ্বস্ত হওয়া উচিত ছিল, কিন্তু না, তিনি বার্গেনিং শুরু করলেন। এত বড় ভয়ঙ্কর অপরাধের পরে এরকম বার্গেনিং করা কোনোভাবেই কি যুক্তিযুক্ত হয়? কিন্তু তারপরে এই মানুষটা বার্গেনিং করলেন, কিন্তু কার সামনে? আল্লাহর নবীর সামনে, সাইয়্যিদুল মুরসালিনের সামনে, খাতিমুন নবীনের সামনে, বরং মহান রব্বুল আলামিনের সামনে। শুনতেছেন ভাইরা? তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই যে আল্লাহ পাক কি হুকুম করেন, আল্লাহ পাকের কি বিধান আসে, কোরআনের কোন আয়াত নাজিল হয়, কি ওহি আসে আমি অপেক্ষা করি। জিবরিল আমিন ওহি নিয়ে আসলেন, জিবরিল আমিন ওহি নিয়ে আসলেন এই ওয়াসির জন্য, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কিন্তু আল্লাহ পাক তো শাস্তি দিবেন এটা ঠিক আছে, কিন্তু কোন বান্দা সেই রকম হাজারো অপরাধ করার পর যদি সে তওবা করল এবং এইভাবে যে সে এখন কুফর শিরক ত্যাগ করে দিয়ে ঈমান আনল আর বাকি জিন্দেগি নেক আমলের মধ্যে কাটায় দিল, আল্লাহ তাকে মাফ করে দিবেন। শুনতেছেন ভাইরা? তাহলে এই আয়াতে পাক থেকে আমরা এই সবক পাইলাম যে পিছনের জিন্দগির হাজার গুণা এখন যদি তওবা করি আল্লাহ সব গুণা মাফ করে দিবেন, এবং এখন আমাদের বাকি জিন্দগি সুন্দরভাবে চলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আল্লাহ আমাদের তৌফিক দান করে। হ্যাঁ, তু হো কিসি বি হাল মে مولا سے لو لگائے جا قدرت ذوالجلال میں کیا نہیں گڑ گڑایا جا کھولے وہ یا نہ کھولے در اس پہ ہو کیوں تیری نظر تو بس اپنا کام کر یعنی صدا لگائے جا حکیم الامت مولانا تھانوی رحمۃ اللہ خلیفہ خواجہ عبدالحسن مرزوق رحمۃ اللہ علیہ بولین امار بھائی مسلمان جتو بیشی تمہار زندگی برباد ہوئے گیسے جتو بیشی گنار مدد تمہیں ڈوبے گیسو اخن پھرو اخن اللہ پاکر دیکھے چھٹو اللہ تعالیٰ کسے توبہ کرو معاف چاؤ نسندے اللہ تعالیٰ معاف کر دیبین اللہ پاک کی کرلین سیٹا تو آپ تمہیں جانتے پارو نا کنتو تمہار کاج ہلو کہ کھولے وہ یا نہ کھولے در اس پہ ہو کیوں تیری نظر تیری رحمتر دوار کھلن کی نا چھٹا تمہار دیکھر در کرنا ہے تمہیں تمہار کاس کر یعنی صدا لگایا جا دیکھو اللہ تعالیٰ کے اللہ ہم کے معاف کریں اللہ ہم کے معاف کریں اللہ ہمیں لجیتو اللہ ہمیں شرمندہ رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بولسن جے کونو بندہ اللہ پاک ان نکٹ کان بے توبہ کر بے نسندے اللہ تعالیٰ تاکہ معاف کر دے جنت نصیب کر دے سنتے سن بھائی عجیب معاملہ اسلامیر اسلامیر شان بھیشون عجیب دو شرین مانور جنت جاوے سنتے سن بھائی کوئی شرین مانور جاوے سوزا کتاب بول دیسے ہمیں جاتے آپ رہا سوزے مون رکھتے بارن کرن مانور اواز اونک سنے پورے مون تھا گنے دو شرین مانور جنت جاوے کی ایک شرینی ہلو ایمان والا سارا جیبون نیک عمل والا گناہ اکتا ہونے کی بزن نہیں بھائی نا ایمان والا جیبون بھور نیک عمل والا ای شرینی جنتی ارکا شرینی کی بولتے بارن ایمان والا زندگی تے گناہ چلو پھر توبہ کرے راضی کرے بسے اللہ تعالیٰ ایمان والا سنگے توبہ والا ایمان والا توبہ والا بھول چلو ہزاروں لاکھوں کوٹی مدر بوتل پان کرتے ہزاروں لاکھوں گنا بے بچار کرتے ظلم اتیاچار کرتے انیا کرتے کنتو اخن لجیت ہوا اللہ نکٹ توبہ کرتے معاف چاہتے نسندے توبہ کاری کیوں اللہ پاک جنت دان کر دیں ہمارا بھائی ہمارے زندگی جدی ایمان سنگے نیک عمل والا نہ ہو اخن ایک کاج تو کرتے پاری اخن ہم سب گنا تھیکے توبہ کرے اللہ کے راضی کرے پھیلی اللہ تعالیٰ ہمارے کے قبول کرن توفیق دان کرنا میں اسی منہ سے کعبہ جاؤں گا شرم کو خاک میں ملاؤں گا رو رو کے ان کو میں مناؤں گا اپنی بگڑی کو یوں مناؤں گا بھارت ایک کوی چلے مرزا غالب ایک مرزا غالب ایک کوی تینی بول چلے جے مون چاہے جا ہمیں کعبہ جابو کیونکہ کعبہ تے کی بھابے جابو سارا جیبن مدر بطل ٹانسلام موت کھائیسلام اخن یہ چہرہ اور یہ کالو جیبن نیا اللہ گھر کعبہ تے کیمنے جاؤ نیجے کے نیجے دھکار دیا تینی کویتا لکھسن کعبہ قسموں سے جاؤ گے غالب شرم تم کو مگر نہیں آتی کیوں بھی تمہیں کعبہ جیتے چاؤ ایتو مدر بطول ایتو نافرمانی پورے اللہ گھر کعبہ تے جیتے اخن کی تمہار لجا ہوئے نا ওই ভারতের এক বুজুর্গ এটার উত্তরে বলছেন হে গালেব তুমি ভুল বলছো তুমি আল্লাহকে চিনো নাই ইসলামকে চিনো নাই হে মুসলমান গুনাহগার তুমি ভয় করো না তুমি বলো মই ইসি মুহ সে কাবা যাওঙ্গা শরম কো খাক মে মিলাওঙ্গা রো রো কে উনকো মেহমান আওঙ্গা আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা আমার রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে পয়গাম পাঠাইছেন হে হাজার গুনাহগার বান্দারা তোমরা যদি এখন আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাও আমি তোমাদেরকে নিঃসন্দেহে মাপ করে দেব কাজে আমার হাজারো বরবাদ এবং গুনাওয়ালা জিন্দগি হলো আমি এই জিন্দগি নিয়ে মাওলার তালাশে ছুটবো ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ ইয়া বা মুরা ইয়া না ইয়া বা জুস্তে জুয়ে মি কুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আর জুয়ে মি কুনাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন ওয়াসি বললেন যে যে আল্লাহ পাক তো এখানে যে কথা বলছেন কথা তো খুব সুন্দর ওই ওয়াসি এই হত্যাকারী ওয়াসি তখন বললেন আল্লাহ যে কথা বলছেন কথা কত সুন্দর যে তওবা করলে ঈমান আনলে বাকি জিন্দেগি নেক আমল করলে তিনি আমাকে মাফ করে দিবেন কথা খুব সুন্দর বড় আশ্বাস বানিয়ে এটা বটে কিন্তু আমার কাছে মুশকিল লাগে শুনতেছেন ভাইরা এই মানুষটাই কথা বলে বসলেন বললেন যে আমার কাছে মুশকিল লাগে কেন যে আমি ঈমান আনতে পারবো আমি কালেমা পড়লাম ঈমান আনলাম ঠিক আছে কিন্তু বাকি জিন্দগি যে পুরাটাই নেক আমলের মধ্যে কাটাবো কখনো যে আমার ভুল হবে না কখনো কোনো গুনাহ হবে না এমনটা গ্যারান্টি আমি কেমনে দেব শুনতেছেন ভাই ইনি বললেন এটা যে এইরকম গ্যারান্টি আমি কিভাবে দেবো, আমার সঙ্গে নফস আছে না যে নফস বল ওই মেয়ে না মেয়েটাকে দেখ হ্যাঁ না একটা মিথ্যা কথা বল এতে সুবিধা হবে লাভ হবে একটু বিপদ করো তোর বিরুদ্ধে লাগছে তুই ওর বিরুদ্ধে বলতে পারিস না হ্যাঁ তো এইরকম কখনো একটু গিবত হলো কখনো একটা মিথ্যা কথা হয়ে গেল কখনো কোনো ভুল ত্রুটি হয়ে গেল আমার জীবনে যে কোনো গুনাহ হয়ে তো যেতে পারে তা আল্লাহ পাক তো বললেন যে ওয়ামিল ওয়ামিল আমালান সালিহা পুরা জিন্দেগি নেক আমলের মধ্যে গুনামুক্ত অবস্থা কাটায় দিলে তো তার জন্য ক্ষমার ওয়াদা কিন্তু আমি তো আমার জীবনের সম্পর্কে এই গ্যারান্টি আমি ভাবতে পারি না হইতে পারে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন কি হবে কি কথা বুঝেন না ভাইয়ারা ওয়াসি এই কথাটা বললেন যে কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক যুক্তিসঙ্গত না তো এটা যদি হযরত ওয়াসি না বলতেন আমরা বুঝতাম কেমনে আমরা তো আবেগি মুসলমান এই মিছিল করো মিটিং করো আন্দোলন করো সংগ্রাম করো হ্যাঁ না আমরা আমরা আবেগে আসি দোষে আসি কিন্তু এই যে সাহাবায়ে কেরামের জমানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মানুষদের মাথায় আল্লাহ জ্ঞান দিছিলেন কি কতটা প্রখর এজন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা তো বুঝি না সাহাবিদের মর্যাদা অনেক ভয়েরা আমরা এই ব্যাপারে মারাত্মক ভুল করি ভুলটা হয় এখানে যে আমাদের বুঝে আসে নাই আগে যে সাহাবিরা নবী না নবীর গোলাম সাহাবি কি কথা বুঝেন নাই নবীদের গুণা নাই কিন্তু সাহাবিরা কেউ নবী না এজন্য নবী না হওয়ার কারণে তাদের ছোট বড় যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে কিন্তু আল্লাহ পাকের বিধান হল আল্লাহ তাদেরকে কবুল করে নেন নিজের বানিয়ে নেন যাদেরকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন তা আল্লাহ পাক তারা যে কোনো ওই বান্দারা কোনো ভুল করে বসলে আল্লাহ পাক পরক্ষণে তাদেরকে তওবার তৌফিক দিয়া তাদেরকে একদম পবিত্র বানিয়ে নেন যাতে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারে প্রিয় বন্ধুরা অনেক মুসলমান ভাইরা আছেন যারা জেনারেল শিক্ষিত এবং অনেক বড় বড় ডক্টর এবং ইসলামী চিন্তাবিদদের ইসলামী বই পুস্তক পড়ে পড়ে ইসলামকে গভীরভাবে ভালোবাসেন ইসলামের জন্য জীবন দিতেও প্রস্তুত কিন্তু সাহাবিদের ক্ষেত্রে এই অনেক ভাইরাই এরকম ভুলের মধ্যে থাকেন এই ভুলটার কারণ হচ্ছে যে তারা কোরআন সুন্নার মূল উৎস থেকে এই সাহাবিদের সম্পর্কে যে সুন্দর স্বচ্ছ ধারণা অর্জন করতে পারেন নাই শুনতেছেন ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনেন হাদিস শরীফ আপনারা ইন্নাল্লাহ ইখতারানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব্বুল আলামিন স্বয়ং আমাকে সমগ্র বিশ্ববাসীর মধ্যে নির্বাচন করেছেন যে সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক নিজে নির্বাচন করেছেন ইখতারানি এর পাশাপাশি তিনি বলেন ওয়াক্তার আলী আসহাবান এবং আমার সাহাবিদেরকে আল্লাহ নিজেই নির্বাচন করে দিচ্ছেন কে কে আমার সাহাবি হবে এটা আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন তো আল্লাহ পাক যখন নির্বাচন করছেন আল্লাহর নির্বাচিতদের ব্যাপারে যদি আমরা আমাদের জবানটাকে কলুষিত করি বা মনটাকে বিবেকটাকে কলুষিত করি অথবা আমাদের কলম কালিকে কলুষিত করি কেয়ামতের ময়দানে অবস্থাটা কি দাঁড়াবে এটা কি আমাদের একটু ভাববার দরকার নাই আমাদের কারো দায়িত্ব তো নাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ব্যাপারে বিচার আচার করা বিচারের ময়দান তো কেয়ামতের দিন রব্বুল আলামিনের হাতে মালিক ইয়াউমিদ্দিন তিনি সে প্রতিদান দিবসের মালিক মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক এটা না কিন্তু মালিক ইয়াউমিদ্দিন মানে প্রতিদান দিবসের মালিক নবী রাসূলদের কোনো বিচার হবে কি কথা বুঝেন না আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিচার হবে ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের বিচার হবে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার হবে তাহলে মালিক ইয়াউমিদ্দিনের যদি তর্জমা করেন বিচার দিবসের মালিক তো ওনাদের তো কোনো বিচারই নেই নবী রাসূলদের বিচারই নেই আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার কোনো বিচার হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোনো বিচার হবে যাদের যে দর্জন সাহাবি কমপক্ষে যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের পবিত্র জবানে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের বিচার হবে তার বিচার দিবসের মালিকের তর্জমা সই কিভাবে দিন শব্দের অর্থ এখানে বিচার না দিন মানে প্রতিদান এখানে এই যে এখানে যে দিন শব্দ এই দিন মানে প্রতিদান প্রতিদান দিবসের মালিক মহান রব্বুল আলামিন তো সেদিন যারা জান্নাতে যাবে তাদেরও প্রতিদান দিবেন আর যাহারা যারা জাহান্নামে যাবে তাদেরও প্রতিদান হবে প্রতিদানের ধরন ভিন্ন ভিন্ন হবে তা আমি কোন প্রতিদান লাভ করব সেটা এখনই কি আমার নিশ্চিত করা উচিত না আল্লাহ তাআলা আমাদেরকে ভুল থেকে ফিরবার তৌফিক দান করেন হ্যাঁ তো কেউ বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াক্তার আলী আসহাবান, আল্লাহ নিজেই আমার সাহাবী কারা হবেন তা নিজে নির্বাচন করে দিয়েছেন, ও আসহারান এবং আমার শ্বশুরের আত্মীয় স্বজন কারা হবেন আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন, আমার শ্বশুরকে শ্বশুরের আত্মীয়কে সবকিছু। শুনতেছেন ভাইরা? এজন্য আমার ভাইরা এই সকল বিষয়ে আমরা সতর্ক হই। এটা আমরা বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের কারোই কোন ভুল হয়নি, কিন্তু এটা আমাদের বলতে হবে আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। শুনতেছেন ভাইরা? এক সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের ব্যাপারে এতটা সন্তুষ্ট ছিলেন, বুখারী শরীফে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার তো মনে হয় যে লাল্লাল্লাহ اطلع على اهل بدر فقال افعلوا ما شئتم فاني قد غفرت لكم। হে বদর যুদ্ধ গ্রহণকারী সাহাবীরা, তোমাদের প্রতি আমি আল্লাহ আল্লাহ রসুল বলেন আমার তো মনে হয় রব্বুল আলামিন ওদের দিকে তাকায় হয়তো এটাই বলে দিছেন যে তোরা যা খুশি বাকি জীবনে কর, আমি তো তোদের মাফ করেই দিলাম। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবী হইয়া, সর্বশ্রেষ্ঠ নবী হইয়া তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের ব্যাপারে এইরকম ধারণা ব্যক্ত করতেছেন। অথচ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন অমা আয়ান্ত আনিল হাওয়া, আমার নবী নিজের মন থেকে বলেন না, ইনহুয়া বাহ ইল্লা তিনি যেটা বলেন সেটা আমার ওহির সূত্রেই বলেন। তো বাহ্যিক ভাবে নবীর জবানে উচ্চারিত হল মূলত সেটা ওহির সূত্রেই উচ্চারিত। শুনতেছেন ভাইরা? অথচ এই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এক সাহাবী একবার মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গোপন বিষয় সম্পর্কে সে মক্কার মুশরিকদেরকে জানিয়ে দিয়েছিলেন, আত্মীয় স্বজন যারা, যে ভাই তোমরা সাবধান হো এরকম ব্যাপার, তারা যেন ওই সতর্ক হয়ে যায় একটা বিপদ থেকে বাঁচানোর জন্য এই ফিকির করছেন। এই ঘটনা যখন ফাঁস হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু আনহু ভীষণ ক্ষিপ্ত হয়েছেন, আরো সাহাবীরা ভীষণ ব্যথা পেয়েছেন যে ইনি এটা কিভাবে করতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে দেখো সে তো বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। শুনছেন ভাইটা? বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে ক্ষমার নজরে দেখলেন, তা আল্লাহর নবী ক্ষমার নজরে দেখলেন, আল্লাহ পাক নিজে ক্ষমার নজরে দেখলেন, আপনি আমি ক্ষমার নজরে দেখবো না যে আমাদের নজরের অবস্থা ফের কি দাঁড়াবে। আচ্ছা আরেকটা বিষয় বলি আরো, তাহলে এই বিষয়টা আরো হয়তোবা স্পষ্ট হবে। এটা আলোচনার জন্য শুধু আলোচনা না, আমাদের হেদায়তের জীবন লাভের উদ্দেশ্যে আলোচনা। আরেকটা বিষয় বললে হয়তোবা আমাদের বুঝতে সহজ হবে কিনা, সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ যখন হচ্ছে তখন সাহাবিদের একটা ছোট দলকে তিনি নির্ধারিত করলেন এমন একটা বিপজ্জনক একটা ঝুঁকিপূর্ণ স্থানে যে আমরা ময়দানে যুদ্ধ চলতে থাকবে কিন্তু তোমরা এই স্থান থেকে আমার নির্দেশ ব্যতীত কোশ্চিন কালও সরবে না। কি কথা ঠিক কিনা? কিন্তু ময়দানের যুদ্ধ এমন প্রচন্ড ভাবে হইল যে মুশরিকরা কাফের মুশরিকরা সেখান থেকে দৌড়ে পালাইতেছিল, ঠিক কিনা? যখন তারা দৌড়ে পালাইতেছিল ময়দান একদম খালি হয়ে গেছে, তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধে অংশগ্রহণ ময়দানের সাহাবীরা ফিল্ডে যুদ্ধকারী সাহাবীরা তাদেরকে ধাওয়া করতেছেন, উপরে যারা ওই পাহাড়ের ওই নির্ধারিত স্থানে বসা তারা কিছুক্ষণ পর ভাবলেন যে ওই দুষ্টগুলো তো পালাই গেছে, তারা তো চলেই গেছে, এখন তো ময়দান একদম খালি, তো এখন এর পরবর্তী যেটা কাজ সেটা হলো যে ওরা তো অনেক মালামাল অস্ত্র শস্ত্র ফালায় চলে গেছে যেটাকে গনিমতের মাল বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, বিধান ছিল যে যুদ্ধের পরে যে কাফের মুশরিকদের যে ফেলে যাওয়া মালগুলো অর্থাৎ গনিমতের মাল, এই গনিমতের মালগুলোকে উদ্ধার করা, এরপরে যারা যুদ্ধে অংশগ্রহণকারী তাদের মধ্যে এটা তিনি বণ্টন করে দিতেন। কি কথা বুঝুন না? তো এখন তো এই গনিমতের মালগুলোকে উদ্ধার করে এক জায়গায় আমাদের গুছিয়ে ফেললে ভালো হয়, তো কাজটা আগায় গেল। এই কথা তাদের চিন্তায় আসলে একদল কয়েকজন তারা নামতে শুরু করলেন, চলো গিয়ে আমরা গনিমতের মালগুলো উদ্ধার করে এগুলো গুছিয়ে ফেলি। কয়েকজন বললেন যে না, কোশ্চিন কালোটা হইতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা আমার নির্দেশ ব্যতীত এখান থেকে সরবে না, আমরা সরব না। ওই কয়েকজন সরেনি নেই,
আর বাকিরা সব চলে গেছেন, গিয়া এই গনিমতের মালামাল এগুলো সব উদ্ধার করে নিয়ে আসতেছেন। এইদিকে ওই কাফের যারা পালায় গেছিল ওরা পিছন থেকে আয়সা এই জায়গাটার দিকে লক্ষ্য করছে, এদিক দিয়ে পাল্টা হামলা করার সুবিধার জন্য। আয়সা দেখে যে আরে এখানে তো খালি, ওই যে কজন ছিলেন তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা ছিল না, ওইদিক থেকে হামলা এমন ভাবে ওই দুষ্টরা করলো যে এমনকি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মারাত্মক ভাবে আহত হলেন। শুনতেছেন ভাইয়েরা, তার দান্দান মুবারক পর্যন্ত তিনি পড়ে গিয়া তার একটা দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেল, এবং লোহার একটা কড়া এতটা মাথার ভিতরে ঢুকে গেছে যে কোনো ক্রমে বাইর করা যাইতেছিল না। পরে এক সাহাবি সে ওই লোহার কড়ার মধ্যে দাঁত দিয়ে এমন জোরে কামড় দিয়ে ফের টান দিয়ে বাইর করছেন। শুনতেছেন ভাইয়েরা, রক্ত জমিন লাল হয়ে গেছে। এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটল, আর ওই মুহূর্তেই 70 জন সাহাবি সেখানে শহীদ হলেন। কজন সাহাবি শহীদ হলেন? 70 জন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সেখানে শহীদ হলেন। এত মর্মান্তিক ঘটনা ঘটল যেই যাদের ভুলের কারণে তারা ছোট আসে মানে বড় মাপের আসামি। কি কথা বুঝেন না ভাইরা? কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই সেই বিষয়টাকে উল্লেখ করলেন। শুনতেছেন ভাইরা? এবং আল্লাহ পাক যে ভাষায় বিষয়টা তুলে ধরছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, ওহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আয়াতে পাক আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এক দল তারা তাদের নজর ছিল শুধু আখিরাতের উপর, আর তোমাদের আরেক দল তাদের তো নজর ছিল দুনিয়ার উপর। শুনতেছেন ভাইরা? দুনিয়ার উপর মানি যে তোমরা আমার নবী যেটা বলছেন সেটা কেন মানলা না, নিজের থেকে কেন চিন্তা করতে গেলা, তো তোমাদের নজর পূর্ণভাবে আখেরাতের উপর থাকলো কই? হোক, এই গনিমতের মাল তোমরা নিজেরা ভোগ করবে না, এটাকে বন্টন করা হবে, কিন্তু এই কাজটা না কর, এই কাজটা করতে যাওয়ার কারণে এই যে এত বড় ক্ষতি হলো, আমার নবী পর্যন্ত আহত হলেন মর্মান্তিক ভাবে তোমাদের এই ভুলের কারণে। আল্লাহ পাক এটাকে এই ভাষায় বর্ণনা দিচ্ছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে তো কেউ, কিছু লোক তো তারা দুনিয়া তালাশ করতেছিল আর কেউ তো আখেরাতের উপরই তাদের নজর ছিল, আখেরাত তালাশ করতেছিল। কিন্তু একই সঙ্গে আল্লাহ পাক বললেন, ওলাকাদ আফানকুম, চলো আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আশ্চর্য ঘটনা যে এই বিষয়টা নিয়ে যে পরে একটা কোন কেস দাঁড়াবে, হাইকোর্ট হবে, সুপ্রিম কোর্ট হবে, কি কিছুই না, আল্লাহ পাক নিজে ডাইরেক্ট ঘোষণা করে দিলেন, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এতে প্রমাণ হলো যে আসলে তারা আল্লাহর জন্যই আসছিলেন, তারা ইমানি প্রেরণাতেই আসছিলেন, এবং রসুল সাল্লাহ আসলামের পূর্ণ আনুগত্য নিয়েই আসছিলেন। এটা নিতান্তই একটা বিচ্ছিন্ন ভুল হয়ে গেছে, আর সেটাকে রব্বুল আলমীর এরকম ক্ষমার চোখে দেখলেন, ক্ষমার নজরে দেখলেন। আল্লাহ পাক যখন রসুল সাহাবিদের এত বড় মারাত্মক একটা অপরাধ কেউ ক্ষমার নজরে দেখলেন, আমাদের নজরকে সেই নজরের অধীন বানায় দিলে আমাদের জন্য মঙ্গল হবে না, আমাদের জন্য আখেরাতের রাস্তাটা নিষ্কণ্টক হবে না? প্রিয় বন্ধুরা, এর চেয়ে আর কিভাবে আমি এই মুসলমান ভাইদেরকে বুঝায় বলতে পারি, আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আমাদেরকে তৌফিক দেন, আমাদেরকে বলার ভাষা দেন, বলার মতো ব্যথাও দান করেন। যাই হোক, তো আমি বলতেছিলাম যে ওয়াসি তখন বললেন যে
শেষ হয়নি,
ওয়াসির কথা শেষ হয়নি, ওয়াসির ঘটনা এত মজাদার যে কি বলবো। আমার ভাইয়েরা, আমরা যারা গুনাগার মানুষ আছি, হযরত ওয়াসির এই ঘটনা আমাদের সকলের জন্য বহুত বড় রহমত, বহুত বড় রহমত। একটা গ্লাস নিয়ে আসছো, মিয়া গন্ধ আছে গ্লাস থেকে, কেসা মানুষ তোমরা। কেউ খানা খাইছে সেই সুরবার গন্ধ আছে গ্লাসে, সেটা নিয়ে আসছো। হ্যাঁ, একটা পরিচ্ছন্ন গ্লাস আনাও, আল্লাহ আমাদের মাফ করে দেন। ওয়াসি বললেন যে এখানে তো কথা তো খুব সুন্দর, আমার জন্য এমন সুসংবাদ, ইমান আনলে, শিরক ত্যাগ করে দিয়া, কুফর ত্যাগ করে দিয়ে ঈমান আনলে, তওবা করলে আমি মাফ পাব। কিন্তু আমার জন্য যে কথাটা বলা হলো যে জীবনভর নেক আমল করতে থাকতে হবে, সেটা আমি গ্যারান্টি দিই কিভাবে? এখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় যে আল্লাহ পাক এই উত্তরে কি বলেন। নিজের থেকে তিনি কিছুই বলতেন না, বাস আমরা তো নিজের থেকে বলার অভ্যাস অনেক বেশি। বর্তমান দুনিয়ার মুসলমানদের বিরাট এক রোগ হলো, অনেকের বিশেষ করে ইসলাম সম্পর্কে গবেষক যারা, এই বড় বড় ডক্টর যারা এই ইসলাম সম্পর্কে গবেষণা এত করে বসছেন,
সারা দুনিয়ার আলেমদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলতেছেন যে না, হানাফি মজাব ঠিক না, মালিকি মজাব ঠিক না, সাফি হাম্বলি কোন মজাব মানা যাবে না, মজাব মানলে সব মুশরিক, সব জাহান্নামি। আছে না একদল লোক? আমার প্রিয় বন্ধুরা, কত বড় বিপদের কথা যে মজাব মানলে যদি জাহান্নামি হয়। মাওলানা কারামত আলী জৌনপুরি হানাফি মজাবের অনুসারী ছিলেন, তিনিও জাহান্নামি। মাওলানা শামসুল হক ফরিদপুরি, তিনিও হানাফি মজাবের অনুসারী, তিনিও জাহান্নামি। হাফেজ জিহুদুর পীর জিহুদুর মুফতি ফাজুল হাসান রহমতুল্লাহ আলাই, হাটহাজারী ওলামা ইকরাম, লালবাগের ওলামা ইকরাম, ঘটডাঙ্গার ওলামা ইকরাম, সব তো হানাফি মজাবের সব জাহান্নামি। এই দেওবন্দিরা তো একদম পয়লা নম্বরে সব শুনতেছি নাকি জাহান্নামি। মহানা কাসেম নানুতবি জাহান্নামি, মহান রশিদ আহমদ গঙ্গুই নাকি জাহান্নামি, হ্যাঁ শেখুল হাদিস মহানা জাকের সাহেব রহমুল্লাহ জাহান্নামি, মহানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী সব জাহান্নামি। সব তো হানাফি না? হানাফি হইলে যদি মুশরিক এবং জাহান্নামি, এদের কারোই তো মুক্তি নাই। আরো মজার ব্যাপার হলো যে তাহলে তো বুঝাতে ডাল সাহানি, তিনিও জাহান্নামি, পুরুরা সরসিনা সব জাহান্নামি। আরে ভাই, কোনো কোনো তো উপায় নাই। আমার প্রিয় বন্ধুরা, কি হলো আপনাদের এত বেশি আবেগতাড়িত হচ্ছেন, কি কারণে? আপনাদের দলিল কি? হ্যাঁ, কোন দলিলের ভিত্তিতে এতটা অস্থিরতা আপনাদের মধ্যে তৈরি হলো? হ্যাঁ, তো হযরত মুজাদ্দিদ আলফে সানি আপনি ফুরফুরে নিয়ে খালি চিন্তা করতেছেন কেন? আর মুজাদ্দিদ আলফে সানি তো রক্ষা পাইতেছেন না। এরপরে শুনেন না, সমগ্র ভারত উপমহাদেশের সমস্ত আলে মোলামা মুফতি মুফাসসির মুহাদ্দিস সকলের শিষ্য মুরব্বী শাহুল্লাহ মুহাদ্দিস দেলুবি, শাহুল্লাহ মুহাদ্দিস দেলুবি, এই মানুষটাই এই আরব দুনিয়া থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, হ্যাঁ তারপরে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তাম হাদিসের কিতাবগুলো সব নিয়ে আসছেন আরব দুনিয়া থেকে ভারত উপমহাদেশে, এবং এই লোকদেরকে মুহাদ্দিস বানাইতে শুরু করছেন যিনি, তিনি শাহুল্লাহ মুহাদ্দিস দেলুবি রহমতুল্লাহ। যেই মানুষটা বলতেন তোমরা যখন বুখারী শরীফ নিয়া, মুসলিম শরীফ নিয়া, এমনকি মেসকাত শরীফ নিয়া পড়ো বসো এবং একজনে পড়াও আর বাকিরা পড়তে থাকো, তিনি বলেন যে হুজ্জার যে ফুয়ুজুল হারামাইন কিতাবে আছে এই ঘটনা, তিনি বলেন যে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি আমার চর্ম চক্ষে দেখতে থাকি রসুল সাল্লাহ আসলামের রওজা শরীফ থেকে তার সিনা মুবারক থেকে একটা নূরের তার, এই যারা হাদিসের কিতাব পড়ে বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ে তাদের সিনা পর্যন্ত এরকম একটা ওই নূরের তার লাগানো আছে, রসুল সাল্লাহ আসলামের সিনা মুবারক থেকে এরকম এই তারের মাধ্যমে নূর আসতে থাকে। এই শাহুল্লাহ মুহাদ্দিস দেলুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই কথা, এই ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে আছে, আমার দুই চোখে আমার পড়ার তৌফিক হয়েছে। হ্যাঁ, তিনি বলেন যে আমার বারবার খেয়াল হইতেছিল আমি তাহলে আল্লাহ পাক কোরআন হাদিস এতটা বুঝবার তাকে তৌফিক দিয়েছেন, এলমে হাদিসের এত বড় সাগর তার নসিব হয়েছিল। তিনি বলেন যে আমি ভাবলাম যে তাহলে আমি কোনো মজহাব না মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন তুমি হানাফি মজহাবের উপর থাকো। শুনতেছেন ভাইরা, সেই মাকামের মানুষ আমরা কোথায় ভাই? এই সকল বুজুর্গানের কথা আমরা বুঝবো কোথেকে? হ্যাঁ, অনুরূপ ভাবে সে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ একই কথা বলছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে বলেন তুমি হানাফি মজহাবের উপরে থাকো। কিন্তু সব মানুষ হানাফি মজহাবের উপরে থাকতে হবে এটা জরুরি না। শাহুল্লাহ মুহাদ্দিস দেলুবি রহমতুল্লাহ আলাইহি সেখানে লিখছেন ব্যাখ্যা করে, ভারত উপমহাদেশের মুসলমানদের দীন ইমান ইসলাম হেফাজতের জন্য নিরাপদ হল এই এই অঞ্চলের উপমহাদেশের মুসলমানরা যেন হানাফি থাকে, কারণ বিশ্বের এক এক অংশে কোন একটা মজহাবের প্রসার ঘটছে। কি কথা বুঝেন নাই? যেমন মিশরের মধ্যে সাফি মজহাবের প্রসার ঘটছে বেশি, সেখানে সাফি মজহাবের প্রসার ঘটছে বেশি, যদিও সেখানে হানাফি মজহাবের লোক আছে। কথা বুঝেন নাই? এরকম আপনার দক্ষিণ আফ্রিকার মধ্যে ওখানে মালিকি মজহাবের লোক আছে অনেক, যদিও সেখানে অন্যান্য মজহাবের লোকও আছে। এরকম ভারত উপমহাদেশে এখানে হানাফি মজহাবের প্রসার ঘটছে বেশি, আবার ওই তুর্কিস্তান যেটা এখানে হানাফি মজহাবের প্রসার ঘটছে বেশি, সিরিয়ার মধ্যে হানাফি মজহাবেরই প্রসার ছিল আগে বেশি, শুনতেছি এখন শিয়াদের নাকি সংখ্যা বেশি, আল্লাহ পাক বেহতর জানে। তো আর আরব যেমন সৌদি আরবে হাম্বলি মজহাবের লোক বেশি। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা জেনারেল শিক্ষিত লোকও, আপনারা অনেক ইমাম গাজ্জালি রহমুল্লাহর কিতাবাদি পড়েন না? পড়েন কিনা? এর দ্বারা দিন ইমানের সন্ধান পাওয়া যায় না? ইমাম গাজ্জালি কি মজহাবের পক্ষের লোক না বিপক্ষের লোক? ইমাম গাজ্জালি মজহাবের পক্ষের লোক না? তিনি কোন মজহাবের অনুসারী? না না, তিনি সাফি মজাহের অনুসারী, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ সাফি মজাহের অনুসারী। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখে, অনেক মানুষ যারা লেখাপড়া দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, ইসলামের লাইন লেখাপড়া কম, এরা মনে করে যে বড় পীর জিলানির খালি নাম বলে, বুজুর্গ মানুষ ছিলেন, ওলি আল্লাহ মানুষ, পাগল কোথাকার, যে বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহি বড় মাপের আলেমে দিন ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন, হাম্বলি মজাহের বিখ্যাত ইমাম এবং ফকিহ ইবনে কুদামা হাম্বলির উস্তাদ ছিলেন হযরত বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, এরকম ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন এবং তিনি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির 40 জন ফকির বোর্ডের মেম্বার ছিলেন। তিনি খালি বুজুর্গ ছিলেন না, উচ্চ মানের আলেম মুহাদ্দিস ফকির ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি। তিনিও তো হানাফি ছিলেন, কি কথা বুঝেন না ভাইরা? ইমাম গাজ্জালি ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ হানাফি, মুজাদ্দিদ আল সানি হানাফি, শাহুল্লাহ দেহলভি হানাফি, এরপরে ইমাম গাজ্জালি, তিনি সাফি, বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি হাম্বলি। তো আউলিয়ারা যারা যারা মজহাব মানছে, যে বড় বড় ওলামারা, এই সব যদি জাহান্নামি হয় মজহাব মানার কারণে, তাহলে আমরা আর কোন মুসলমানরা জান্নাতে যাবো? বাকি কয়জন থাকলাম জান্নাতে? এরকম ছোট্ট ফট্ট করে বানাইছেন আল্লাহ তাআলা যে মাত্র কয়েকজনই যাবে, বাকি আর খালি থাকবে পুরাটা নাকি? ইয়া আল্লাহ, আজীব কেসা আজীব মানুষ এই ভাইরা। হ্যাঁ, এদের কি হলো তো কি জানে। এরপরে কথা হচ্ছে যে আমাদের এই ভাইয়েরা যারা নাকি মজহাব মানেন না, আমরা শুনি যে অনেক ক্ষেত্রে তারা নাকি বুখারি শরীফের উদ্ধৃতি দেন, যে বুখারি শরীফে অমুক হাদিস, বুখারি শরীফে অমুক হাদিস ইত্যাদি বলতে থাকে। হ্যাঁ, আর আর বাকি সব নাকি জাল হাদিস, যে আরেক ভাই বলতেছেন যে অনেক নাকি সব জাল হাদিস। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনারা খেয়াল করে শুনেন ভাইয়েরা। সেই কথাটা হচ্ছে, বুখারি শরীফের যারা ব্যাখ্যা করছেন আরবিতে, বড় বড় বহু ভলিউমে আরবি ব্যাখ্যা লিখছেন, এই মানুষদের নাম জানেন না আপনারা? সেই মানুষগুলো কারা? এই বুখারি শরীফের ব্যাখ্যার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি যিনি নাম করা ব্যক্তিত্ব, সবচেয়ে বড় মাপের যিনি বুখারির ব্যাখ্যাটা, তার নাম ইবনে হাজার আসকালানি। কি কথা বুঝেন না ভাই? যে সেই ওনার লেখা বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের নাম হল ফাতুল বারী। এই ইবনে হাজার আসকালানি যিনি বুখারি শরীফকে সকলের দৃষ্টিতে বেশি বুঝছেন, না একদম যারা বেশি বুঝছেন তাদের একজন, সেই ইবনে হাজার আসকালানি তিনি সাহাবী মজহাবের অনুসারী, তিনি তো মজহাব ওলা। তো বুখারি শরীফ ভালো বুঝলে যদি মজহাব মানে ত্যাগ করতে হয়, তো উনি মজহাব ত্যাগ তো করেনই নাই, বরং কঠিন সাফি তিনি। কথা বলবেন নাই, বুখারি শরীফকে আরো এরকম ভালোভাবে বুঝছেন, একদম সর্বশীর্ষে যারা বুঝছেন তাদের একজন হচ্ছেন বদরুদ্দিন আয়েরি রহমতুল্লাহ। আপনারা শুনতেছেন কিনা? তার লেখা কিতাবের নাম হচ্ছে উমদাতুল কার। এই বদরুদ্দিন আয়েরি বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা, তিনি যিনি ইমদাদুল কার লিখছেন তিনি পাক্কা হানাফি। বুখারি শরীফ যিনি ভালো বুঝছেন একজন হলেন সাফি, আরেকজন হলেন হানাফি। তাহলে বুখারি শরীফ ভালো বুঝতে পারলে তো তাহলে দেখা যায় মজাবের পাক্কা অনুসারী। তো আমার প্রিয় বন্ধুরা, কেন এই ভুলের মধ্যে আমরা পড়তেছি? আল্লাহ তাআলা বুঝ দান করে। আসলে এই বন্ধুরা মনে করে হয়তোবা যে মজাব মানে কোন ব্যক্তির মত, ব্যক্তির মতবাদ, ব্যক্তির মতাদর্শ, এটাই হচ্ছে ভুল। আপনারা যেরকম এই জমানাতে কোরআন হাদিস পড়েন, বুঝেন এবং বুঝার চেষ্টা করেন, তো যারা মজহাব, যাদের মজহাব হযরত ইমাম আবুহানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, এই সব মানুষরা তারাও কোরআন হাদিস বুঝতেন। আমাদের বুঝার তাদের বুঝার এত পার্থক্য যে আপনি আমি নিজে বুঝি, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার সর্বশ্রেষ্ঠ বড় মাপের 40 জন মুহাদ্দিস এবং বড় মাপের ফকিহ 40 জনকে 24 ঘন্টা উনি তাদেরকে নিয়ে, মানে সে দিনরাত যখন সকাল সন্ধ্যা দিনে রাতে তাদেরকে নিয়ে বসতেছেন, ব্যাপকভাবে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করতেছেন। যেমন নামাজের একটা এক একটা হুকুম, তাকবীরে তাহরিমার বিষয়ে কোন আয়াত আছে, কতগুলো হাদিস আছে, সব খোঁজ করো, সব তালাশ করো, সবটাকে একসাথ করো, এটার আলোকে সিদ্ধান্ত নাও যে এটা কি ফরজ নাকি এটা ওয়াজিব নাকি এটা সুন্নতে মুয়াক্কাদা, বা আমলটার তরিকা এবং পদ্ধতি কি হবে।
কথা বুঝেননি? এই ব্যাপক ভাবে হাদিসের বিশাল বড় ভান্ডার কোরআনে পাকের 30 পারের প্রতিটি আয়াত এবং এর পুরা ভিতর বাইরের সব ভান্ডার সামনে রেখে তখন তারা চিন্তা করতেন, গবেষণা করতেন, দেখতেন, পরে সবটার আলোকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন। আজকে কি এতটা আমাদের জন্য সম্ভব? লক্ষ লক্ষ হাদিস সামনে নিয়ে তারপরে তারা এক একটা মশলার ব্যাপারে আলোচনা করতেন। আমরা কয়টা হাদিস জানি? আমরা দু চারটা অনুবাদ জানি, তাও বুখারি শরীফের বাংলা অনুবাদ বা ইংরেজি অনুবাদ থেকে পড়ি, সরাসরি বুখারি শরীফে কি আছে আমাদের অনেকেই সেটা চোখে দেখে না, কিন্তু না দেখেই এরকম কথাবার্তা বলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, যারা এরকম ভুল বুঝতেছেন ওই ভাইদেরকে বুঝ দান করেন, আমাদের সকলকে এবং তাদেরকে হেদায়েত নসীব করেন। বস কি বলার, তারা তো পাইকারি ভাবে হানাফিদেরকে শুনি যে একজনে বলল আমাকে যে উত্তরবঙ্গের এক ভদ্রলোক যিনি কোরআন শরীফের আয়াত পর্যন্ত একদম অশুদ্ধ পড়েন, কিন্তু হানাফিদেরকে মাইকে জোরে ঘোষণা করেন যে সব কাফেরের দল, সব মুশরিকের দল, নাউজুবিল্লাহ তাআলা। তো তারা তো এরকম কাফের বলে বলা, কিন্তু আমরা এটা হিম্মত করতে পারিনি তাদেরকে কাফের বলার। কারণ যে কালেমা পড়ছে, আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন মানে, তাকে কাফের বলে কিভাবে? কিন্তু নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে আছে। যাই হোক, ওই সাহেবটা এখন থাক, আমরাও হজরত ওয়াসির ঘটনার দিকে আসি। উনি আরো বেশি ব্যাকুল হয়ে গেছেন যে ঘটনাটা পুরো পুরো হোক। হজরত ওয়াসি যখন এই কথা বললেন যে আমি আমার বাকি জীবনে ন্যাক আমল এবং গুণামুক্ত থাকার গ্যারান্টি দিই কিভাবে, রসুল্লাহ সাল্লাহ আসলাম কোন উত্তর দেন নাই। ওদিকে আল্লাহ পাক কি বলেন শোনার জন্য অপেক্ষায় আছেন। জিবরীল আমিন আবার আসলেন, সেই নতুন এক আয়াত নিয়ে, আবার আয়াত নিয়ে হাজির হলেন কি যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক সহকারে মৃত্যুবরণ বরণ করলে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু এছাড়া যত গুনাহই হোক না কেন আল্লাহ পাক যাকে চাইবেন মাফ করে দিবেন। কি কথা ক্লিয়ার হলো না? যে শিরক কুফর নিয়ে মরলে তাহলে রক্ষা নেই, তার কোনদিন কোন ক্রমেই তার রক্ষা নেই, শাস্তি অবধারিত, অনন্তকাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেমন তার প্রমাণ হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তার মতো ভালো মানুষ আরব দুনিয়াতে কমই ছিল, কিন্তু একটা মাত্র ত্রুটি ছিল, সেটা হল তিনি ইমান আনেন নাই, ইসলাম কবুল করেন নাই, আর এর কারণে কেয়ামত অনন্তকাল পর্যন্ত জাহান্নামেই থাকতে হবে। কশ্চিন কালও সে জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে না, জান্নাত নসিব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, হেফাজত করেন। শুনতেছেন ভাই, ইমানের বিষয়টা কত যে নাজুক বিষয়। অনেক মুসলমান ভাইরা দিন ইমান সম্পর্কে সঠিক, ইমান আকীদা সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবের কারণে হঠাৎ মন্তব্য করে বসেন। বিধর্মী অমুক অমুক লোকেরা কত ভালো মানুষ, এই এত স্কুল করে, দেখা যায় মসজিদও সাহায্য করে, এতিম বিধবাদের এত খেদমত করে, মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে, এরা কি জান্নাতে যাবে না? কি বলেন আপনি, কি বলেন জান্নাতে যাবেন না? আর ভাই আপনি কি বলেন, কি বলেন, কারো জিজ্ঞেস করতেছেন? কোনো খোদাকে জিজ্ঞেস করতেছেন? জিজ্ঞাসা করবেন তো খোদা, যে খোদা আমাদেরকে বানাইছেন সে খোদাকে জিজ্ঞেস করতে হবে যে খোদা এরপরও কি জান্নাতে যাবে না? তো খোদা আপা কি বলেন সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনতে হবে, অন্যান্য নবীদের সঙ্গে, এবং এটাও ঈমান আনতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তারপর আর কোন নবী আসে না আর জোর রাখতে আমত পর্যন্ত। ঈমানের বিষয়গুলো যখন একদম ফাইনাল পাকা, এরপরে এখন আমল যতটুকু হোক, হ্যাঁ, তো ইমানটুকু নিয়ে মরতে পারলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে, নিবু নিবু একদম ইমান থাকবে, তাকেও আল্লাহ পাক কখনো মাফ করে দিয়ে জান্নাত দান করবে। কিন্তু যার ভিতরে ইমান নাই, কশ্চিন কারো জাহান্নাম থেকে তার মুক্তি নেই। আল্লাহ আমাদের বুঝ দান করেন। এই আয়াতে পাক যখন শুনলেন ওয়াসি, দূত গিয়া পৌঁছে দিল যে আল্লাহ পাক শিরক সহ মৃত্যুবরণ করলে তুমি ক্ষমা করবেন না, এছাড়া আল্লাহ পাক মুসলমানদেরকে, গুনাগারদেরকে যাকে চাইবেন যত গুনাই হোক আল্লাহ মাফ করে দেবেন। ওয়াসি এ আয়াত শোনার পরে কত খুশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ এই লোকের মেধা এত প্রখর, তিনি বললেন এত সুন্দর কথা, তারপরও তোর মুশকিল, আল্লাহ তারপরেও মুশকিল কি সেটা? তিনি বললেন যে এখানে একটা কথা আপনার বলছেন, যাকে চাইবেন তাকে মাফ করবেন, কিন্তু আমাকে চাইবেন কিনা এটা তো বুঝলাম না। বাপরে বাপ, কি মুশকিল ব্যাপার। আর তিনি বলছেন যে যাকে চাইবেন তাকে মাফ করবেন, এই যে একটা কথা রয়ে গেছে মধ্যখানে ফাঁক রয়ে গেছে, তা আমাকে তিনি মাফ চাইবেন কিনা এটা তো জানলাম না। ইয়া আল্লাহ জি মামলা। তো এই ক্ষেত্রে আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন, আহা। হ্যাঁ, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, বুখারী শরীফে আছে, সাবাকাত রাহমাতি গাযাবি। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে হে বান্দারা, তোমরা হাজারো আমার গুসাওয়ালা কাজ করো, গুনার কাজ করো, তখন আমার গুসা তো হয়, আমার গুসা তো লাগে, কিন্তু তোমার একটুখানি ন্যায় কামল দেখলে, একটু চোখের পানি দেখলে, একটুখানি কাতরতার ক্ষমা প্রার্থনা দেখলে আমার রহমত ছুটে আসে, তোমাদেরকে মাফ করে দেয়। সাবাকাত রহমতি গজবির অনেকে মুখস্থ তর্জমা করে না বুঝে, এই এটার অনুবাদ হল আমার গুসার চেয়ে আমার রহমত অগ্রগামী, আমার গুসার চেয়ে আমার রহমত আমার দয়া অগ্রগামী। অগ্রগামী মানেটা কি? যে তুমি হাজারো লাখো পাপ করো যেটার কারণে গুসা লাগে, কিন্তু হঠাৎ বলো যে মাফ চায়, মাফ করে দেন, তা আমি সব মাফ করে তোমার জন্য জান্নাতের এবং রহমতের ফয়সালা করি। এটা হলো রহমত অগ্রগামী হওয়ার কথা। তো ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা তখন এইভাবে বারবার এক এক আবদার তুললেন। সর্বশেষ রব্বুল আলামিন বললেন, ওলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমার এই কথাটা আপনি হুবহু উদ্ধৃত করে বলেন যে হে আমার গুনাহগার বান্দারা, হাজারো লাখো রকমের সীমা লঙ্ঘন যদি তোমরা করো না কেন, যত আশ্রাবু মানি, একটা হল যে গুনা করা, একটা ওয়াসি তো গুনা করছেন কয়েকটা, আল্লাহ পাক বললেন যে কয়েকটা গুনার কথা আমি বলছি না, রসুল সাল্লাহ আসলামে হাদিসে আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, বলবা আল্লাহ মাগফিরলি মা কদ্দামতু ওয়ামা আখারতু, আল্লাহ আমার আগের গুনা, আমার পরের গুনা, ওয়ামা আসরারতু, আমার গোপন গুনা, ওয়ামা আলামতু, আমার প্রকাশ্য গুনা, অমা আশ্রাপ্তু, এবং যেটা আমার কোন সীমা লঙ্ঘন হয়ে গেছে, মানে গুনা যা করছি তো সেগুলো আছে, এমন গুনা যেটা একদম চরম সীমা লঙ্ঘন, অমান তাহিমিনী, এবং আপনি আমি জানি না, আমার জানার বাইরেও আমার যত গুনা আছে মাফ করে দেন। এই শিক্ষা দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ভাষা! আল্লাহ আল্লাহ! এই হাদিসটার একটা অনুবাদ নিজের ভাষায় করতেন মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেন যে এত হাদিসের ভাষা হুবহু যদি মনে না থাকে, তো তিনি বলতেন যে তোমরা সোজা মোজা আল্লাহ আল্লাহকে বলবা কি, আল্লাহ আমার নয়া পুরান, আমার জানা ও জানা নয়া পুরানা সব গুনাহ আপনি মাফ করে দেন। কি সাদা মাটা কথা! আল্লাহ আমার জানা না জানা নয়া পুরানা সব গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন যে চরম সীমা লঙ্ঘনকারী যদি হও, হাজারো লাখো কোটি পাপ, এমনকি সীমা একদম সব অতিক্রম করে রয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই যে সাবাকাত রহমতি গাযাবি, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। হ্যাঁ, তারপরে এরপর আল্লাহ পাক যেটা বলতেছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমি নিশ্চিত ঘোষণা করলাম, সন্দেহাতীত ভাবে বলছি যে তোমাদের সবগুলো গুনাহ আমি মাফ করে দেব। যে এখানে আর আমি কি কোনটা মাফ হবে কোনটা হবে না, কারে চাইলাম কারে চাইলাম না, আর কোনো কথা নেই, যে সবগুলো গুনাহ মাফ করব গ্যারান্টির সাথে বললাম। কেন? ইন্নাহু হুয়াল গফুর রহিম, এই কারণে না যে তুমি খুব ভালো বন্দা, অথবা তুমি উচ্চমানের বন্দা, অথবা খুব আমাকে খুশি করার মতো আমল করতে পারছো, বরং একটা কারণ, সেটা হচ্ছে আমি সীমাহীন ক্ষমাওয়ালা, আমি সীমাহীন দয়াওয়ালা, আমি চাই যে গুনাহগার বন্দা দেখলে ও ক্ষমা চাইলে আমি তাকে মাফ করে দিব, আমি ক্ষমা সীমাহীন ক্ষমাওয়ালা, কারণ আমি তোমাকে মাফ করে দিলাম। শুনতেছেন ভাইয়া, এই আয়াতে পাঁচ যখন অবতীর্ণ হল, ওয়াসি রাসূলুল্লাহ তাআলা দূরে গেলেন, রসুল্লাহ সাল্লাহ সামনে হাজির হলেন এবং কালিমা পুরে মুসলমান হয়ে গেলেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম ঘোষণা করলেন, ইন্নাল ইসলাম ইয়াহদি উম্মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণের সাথে সাথে ইসলাম তার অতীতের সমস্ত জীবনের গুনাহ এক মুহূর্তে একদম নিষ্মার করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, নির্মূল করে দেয়, কোন গুনাই বাকি থাকে না। শুনতেছেন ভাই, কিন্তু এখানে আরো মজার বিষয়, সাহাবায়ে কেরাম আমাদের জন্য কত বড় রহমত আল্লাহর তরফ থেকে। সাহাবায়ে কেরাম ওখানে যারা উপস্থিত ছিলেন তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটা কথা, সেটা হলো হাযিল খাসা আমিল মুমিনিনা আম্মা, এই যে আয়াত আয়াতে আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা এই যে নিশ্চয়তা দিলেন, গ্যারান্টি দিলেন, এটা কি খালি ওয়াসির ব্যাপারে? এটা খালি ওয়াসির ব্যাপারে না, সব গুনাগার মুসলমানদের ব্যাপারে? এটা একটু জানতে চাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতের ব্যাখ্যা করে বললেন, বল লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক এই ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, এই জিন্দগি আল্লাহ পাকের বন্দেগির জন্য, ঈমান আমাদের খালেস হয়, আমল করি ইখলাসের সাথে আল্লাহর জন্য, দুনিয়ার কোন নেতৃত্বের মোহ, সম্পদের মোহ, কোন স্বার্থ, কোন কিছুই উদ্দেশ্য না হয়। আমি আগে আগে পয়লা কাদরে নামাজ পড়ি, লোকেরা আমাকে বলবে যে কত বড় ভালো নামাজ, না, আমি তো আল্লাহর জন্য পড়ি, আমি মসজিদে আল্লাহর জন্য আসি, আমি সিজদা আল্লাহর জন্য করি, আমি তেলাওয়াত আল্লাহর জন্য করি, আমি হজ আল্লাহর জন্য করি, আমার উমরা আমি আল্লাহর জন্য করি। হজ করে আসা খালি ঘোষণা, আর চতুর্দিকে গিয়ে গিয়ে ফোন করা আর বলতে থাকে যে ভাই আমি গেছিলাম তো হজে, আপনার বলে যেতে পারি নাই, এই উদ্দেশ্য হজের প্রচার, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, মানুষ যখন আমল করে আল্লাহর জন্য, আমল ছোট হলেও সেটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, হলো থেকে মোহাম্মদ মাওলানা থানভী রহমতুল্লাহ বলতেন, ইখলাস কে সাথ ছোটা থোড়া সা আমল ভি কবুল হো জাতা হ্যায়। আল্লাহর জন্য যখন আমল করে বান্দা, আমল ছোট হোক সেটা আল্লাহ পাক বড় দামে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল খালিল, তুমি তোমার দিনকে ইখলাস ওয়ালা বানাও, আমলকে ইখলাস ওয়ালা বানাও, অল্প আমল তোমাকে কামিয়াব বানিয়ে দিবে। আর কিন্তু হাজারো আমল কিন্তু প্রচারের জন্য, নামের জন্য, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, সর্বনাশ, সর্বনাশ। হ্যাঁ, কি হলো আজকে আমাদের? হ্যাঁ, লোকেরা নিজে আয়সা বলতে থাকে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন জি, আলহামদুলিল্লাহ। একজনে পরিচয় করলো যে অমুক জায়গার মেহমান আসছে, কলকাতা থেকে আসছে, দিল্লি থেকে আসছে। বলো আচ্ছা, সে দোয়া করবে না, আমি হাজি আব্দুল জলিল, হজ করছি, গতবার গিয়ে আসলাম, আবার 80 সালে গেছিলাম, এই তৃতীয়টা এবার আলহামদুলিল্লাহ করার তো হয়েছে, আল্লাহ যেন কবুল করেন, দোয়া করবে। এই এবার যদি খালেস নিয়তে বলে থাকে যে আসলে ভয় পায় কবুল হলো কিনা, এই জন্য কবুল করানোর নিয়তেই যদি বলে তাহলে কোনো দোষ নেই। আর যদি এটা হলো যে টোটাল তিনটা সুন্দর ভাষা দিয়া টোটাল তিনটা হজ করে যে আসছেন, তো এইটা এক লোক, এক দোস্ত আমাকে বললো যে আমি একজনের পরিচয় করে দিলাম যে ইনি আমাদের এলাকার হাজি অমুক সাহেব, তো হাজি সাহেব তখন পাল্টা বলছেন, না না আমি হাজি না, আমি আল হাজ। ওই যে ইমাম সাহেব উনি পেরেছেন, এটা তো জানি না, আমরা তো আল হাজ আর হাজিতে একই অর্থ, কিন্তু এই লোকদের বললো যে আমি হাজি না কিন্তু আমি আল হাজ। তোর ইমাম সাহেব চুপ হয়ে গেছে, সরম পাইছে যে ভাই এলাকার প্রভাবশালী লোক কোনটা বলে কোন বিপদে পড়ি। পরে উনি বলছেন, কেন আপনি বুঝেন নাই কথা? হাজি সাহেব বুঝি নাই, এরা আমি তো হজ দুইবার করলাম না, একবার হজ করলে হাজি হয়, আমি তো আরেকবার করছি, এখন আমি আল হাজ। আরে ইন্নারিল্লাহ, কি রকম পাগলাম, ইন্নারিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত দিয়ে গেছেন, সতর্ক করে গেছেন যে কিয়ামতের ময়দানে বহুত আমল ওয়ালা আসবে, অনেক বড় আলেম মানুষ আসবে, তো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমি যে কুরআন সুন্নাহর এলেম দিলাম তোমাকে কোন কাজে লাগাইছো? সেটা সে বলবে যে আল্লাহ কত মানুষকে আমি এলেমের কথা বলছি, দিনের কথা শুনেছি, এলেমের কথা প্রচার করছি। আল্লাহ পাক বলবেন, এগুলো শুধু এই জন্য যে তোমার যাতে নাম হয়, আমার জন্য করনে যাও জাহান্নামে, ফের ফেরেশতারা তাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এমনকি এমন লোক যে আল্লাহর দিনের নামে শহীদ হয়ে গেছে গর্দন কাটা, এইরকম অনেক লোককে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। আরে তোমাকে তোমাকে এরকম তোমাকে এত বড় বীরত্ব দিছিলাম, হ্যাঁ এত বড় ক্ষমতা এবং নেয়ামত দিছিলাম, কি করছো শুকর আমাকে শোনো? বলবে যে আরে তো আপনার জন্য গর্দন কাটা আসছি। আল্লাহ পাক বলবেন, তুমি বীর পুরুষ হিসেবে পরিচিত হওয়ার জন্য এই কাজ করছিল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, যাও জাহান্নামে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনেক বড় দানবী, আল্লাহ পাক বলবেন এত ধন সম্পদ দিলাম এটাকে কোন কাজে ব্যয় করছো? সে বলবে যে আল্লাহ একটু আপনার আপনার পথে, দিনের পথে কত ওই বিধবা গরিবের জন্য সাহায্য করতে চাইছেন, আল্লাহ পাক বলবেন সবকিছুর জন্য করছো যাতে দুনিয়াতে তোমার সুনাম হয়, আমার সন্তুষ্টির নিয়ত তোমার ছিল না, যাও জাহান্নামে। ফের এই দুইটা তিনটা আমল, তিনটা আমলের রসুল সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টান্ত দিচ্ছেন এই উদ্দেশ্যে না যে এই তিনটা পর্যন্তই সীমাবদ্ধ, বরং এটা একটা দৃষ্টান্ত মাত্র যে মানুষ আমল করছিল দেখতে হবে এটা কার জন্য, যদি আল্লাহর জন্য হয় আল্লাহর কাছে পুরস্কার পাবে, আর যদি সে লোক দেখানোর জন্য হয় তো তার জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। নাউযুবিল্লাহ তাআলা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান সাল্লা ওয়া হুয়া ইরা, যে ব্যক্তি নামাজ পড়ে লোক দেখানোর জন্য সে শিরকি গুনাহ করতেছে। হ্যাঁ, মান সামা হুয়া ইরা ফাকাদ আশরাকা, যে রোজা রাখলো কিন্তু লোক দেখানোর জন্য সে শিরকের শিরকি গুনাহ করতেছে, শিরকের মধ্যে লিপ্ত আছে। মান হাজ্জা হুয়া ইরা ফাকাদ আশরাকা, হজ করলো লোক দেখানোর জন্য ফের শিরক করতেছে সে। আমার তাসাদ্দাকা হুয়া ইরা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দান সদকা করলো সে লোক দেখানোর জন্য সে শিরক করতেছে, মানে সে জঘন্য গুনাহ করতেছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন, তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন তাসাদ্দাকা সাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করছে ডান হাতে দিছিল যে বাম হাতে টের পায়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম দানকারীকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। মুহাদ্দিসিন ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন এই বিপদ মুহূর্তে যাদেরকে, আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। শুনতেছেন ভাই? আর একটা হাদিস শরীফ এই দানকারীদের ব্যাপারে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক যখন এই পৃথিবীটা সৃষ্টি করলেন না, সারাটা পৃথিবী জমিন সৃষ্টি করলেন, এই পুরা জমিন থরথর কাঁপতেছিল, একদম হেলতেছিল, দুলতেছিল, খালি কম্পন প্রকম্পিত হইতেছিল, আল্লাহ পাক বড় বড় পাহাড় বানালেন, জমিনের উপর রাখলেন, জমিন স্থির হয়ে গেছে। কি শুনতেছেন? ফেরেশতারা দিকে তাজ্জব করলেন, ইয়া আল্লাহ আশ্চর্য ব্যাপার, এই সারাটা দুনিয়া এমন ভাবে হেলতেছিল, আমরা তো হতবাক যে কি হবে, কিন্তু পাহাড় রাখলেন, পাহাড় একদম থেমে গেছে, জমি একদম স্থির হয়ে গেছে। আর আল্লাহ হালমিন খালকিকা, হ্যাঁ হালমিন খালকিকা সাইয়ুন আযম মিনাল জিবাল, আল্লাহ এই পাহাড়ের থেকেও আপনার কোন বড় মাখলুক আছে? হ্যাঁ, আল্লাহ পাক বললেন আছে। সেটা কি? হাদিস, আল হাদিস লোহা, লোহা দিয়ে পাহাড়কে আঘাত করলে পাহাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফেরেশতারা ভীষণ তাজ্জব করলো, দিয়ে আল্লাহ আশ্চর্য, এত বড় পাহাড়ও বিস্ফোরণ হয়ে যাবে লোহার কারণে, উফু, যে লোহার চেয়েও কোন আরো এরকম ভারী কোন মাকলুক, আরো কোন বড় কোন মাকলুক আছে কিনা? আল্লাহ পাক বললেন আছে তো। সেটা কি বলো? আর না, সেগুলো আগুন, আগুন দিয়ে লোহার অস্তিত্ব নাই। আল্লাহ আশ্চর্য কথা শুনলাম, পাহাড়ে তো ই সারা দুনিয়া কাঁপতেছে, তাকে থামায় দিল পাহাড়, আর সে পাহাড়ের চেয়েও আরো ক্ষমতাধর হচ্ছে লোহা। শুনলাম তো, ঠিক আছে, কিন্তু লোহার চেয়েও ক্ষমতাধর আগুন, উফু। তো ফেরেশতারা খুব তাজ্জব করলেন, ফের বললেন যে আল্লাহ তো এই আগুনের চেয়েও ক্ষমতাধর, আরো বেশি বড় কোনো মাকড়ু? হ্যাঁ, আগুনের চেয়েও ক্ষমতাধর আছে। সেটা কি? বলে পান। হে বাবা, এত আগুনের পানি মারো সব শেষ। ফেরেশতাদের আরো তাজ্জব লাগলো যে এত বড়র উপরে আবার বড়, আবার সেই বড়র উপরে আবার বড়, এই পানি তার আগুনের চেয়েও বড়, ইয়া আল্লাহ তো ভীষণ মাকলুক আপনার। তো আবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, যা আল্লাহ পানির চেয়েও এরকম ক্ষমতাধর কেউ আছে কিনা, এর চেয়েও বড়? হরহু। তো আল্লাহ পাক বলে আছে তো। সেটা কি? সেটা হচ্ছে বাতাস। বাতাস আসলে বাতাসের পিডানো চলে পানি কোথার থেকে কোথার চলে যাবে, পানির তোমার গতি প্রচন্ড গতি, মুহূর্তে একদম পাল্টে গেল বাতাসের আঘাতে। এক এক বড় চেয়ে আরেকজন বেশি বড়, এক পাওয়ারফুলের চেয়ে আরেকজন আরো বেশি পাওয়ারফুল। তো ফেরেশতারা তখন বলে যে আল্লাহ এত বড়, এত পাওয়ারফুলের পর এত পাওয়ারফুল, আবার তার চেয়েও বড় পাওয়ারফুল, ক্ষমতাধরের চেয়ে বড় ক্ষমতাধর অনেক শুনলাম, এই সর্বোচ্চ ক্ষমতাধর যে বাতাস, তার চেয়েও বড় ক্ষমতাধর, তার চেয়ে বড় কেউ আছে কিনা সেটা জানতে চাই। তা আল্লাহ পাক বললেন যে এর চেয়েও বড় আছে। সে কে? বলে ওই দানকারী, যে দান করে এরকম গোপনে আমার খুশির জন্য, যে কেউ জানতে পারে না, একদম এতটা গোপন রাখে, কেউ না জানে, শুধু আল্লাহ জানে। এই সকল ক্ষমতা ধরার চেয়ে বড় ক্ষমতা ধর, এই সকল বড় চেয়ে সে বেশি বড়। এই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুরা, ওই হাদিসের মধ্যে এটাও আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক আরশে সায়া দান করবেন, তাদের মধ্যে একটা শ্রেণী হল যে রাজুলুন জাকারাল্লাহ ফালিয়া ফাফাযাত আইনা, একলা গোপনে আল্লাহর কথা মনে হয়েছে, আল্লাহর কথা স্মরণ করছে সে, আর চোখের পানি পড়তেছিল, একলা একলা, কেউ নেই সেখানে। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ পাক এই বান্দাকে কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন, আল্লাহ পাকের খাস রহমতের ছায়া দান করবেন, এবং বিনা হিসাবে তার জান্নাত নসীব হবে। আমার ভাইরা, এজন্য গায়ের জোর না দেখাই, ইলমের জোর, জ্ঞানের জোর, গবেষণার জোর, ব্যক্তির জোর, দলের জোর, সম্পদের জোর, ফ্যাক্টরির জোর, কোন জোর, কোন ক্ষমতা না দেখাই, বরং নিজেকে মিটাই আল্লাহ পাকের সামনে, বিনয়ী হয়ে, বিনয় মানুষকে উপরে উঠায়, বিনয় মানুষকে উপরে উঠায়। যে ছেলেটা অনেক বড় এম এ পাস, অনেক বড় ডক্টর, এলাকা দিয়ে রাস্তায় হাঁটতে থাকে, লেখাপড়া জানে না, এরকম মুরব্বীকে দেখলো সালাম আলাইকুম, সালাম দে, পেশা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে রহমত দেন, বরকত দেন, আপনাদের দোয়াই আমাদের সম্বল। এলাকার একশো মুরব্বী এই ঘটনা জানে, সকলেই তার জন্য দোয়া করে আর বলতে থাকে ছেলেটা অনেক ভালো, ছেলেটা অনেক ভদ্র। এই মুরব্বীদের থেকে শুনতে শুনতে পুরো এলাকা দূর দূর পর্যন্ত, দূর দূর পর্যন্ত আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিতদের মধ্যে তার সুনাম সুখ্যাতি ছড়ায় পড়ে। এই ছেলেটা বিনয় অবলম্বন করলো, বিনয় তাকে উচ্চ আসন দান করল। আরেকজন যাইতেছে রাস্তা দিয়ে, বড় উচ্চশিক্ষিত, বড় জ্ঞানী গুণী, মৌলবী সাহ বা অনেক বড় ডক্টর, কিন্তু পরোয়াই করে না, হ্যাঁ যাইতেছে, যাইতেই আছে, সকলেই পিছন থেকে চুপচাপ দূরে নিরাপদ দূরত্বের পরে বলে, লেখাপড়া করছে কিন্তু আদব নেয়, মানুষ হয়নি, এসব বলতে থাকে। তো কি প্রমাণিত হলো আমার প্রিয় বন্ধুরা, যে বাদব বা নসিব, বেআদব বে নসিব, আদবওয়ালা নসিবওয়ালা, আদবওয়ালা নসিবওয়ালা। এর হযরত হাকিমুল উম্মত মাওলানা ফারুক রহমতুল্লাহ বলেন, ইবলিসের এত এলিম, এত আমল, এত ইবাদত, এত মারেফত ইবলিসের, কিন্তু সবকিছু সত্ত্বেও সে মরদুদ এবং জাহান্নাম। কেন? যে আল্লাহ পাক বললেন যে সেজদা করো, একটা কথা অস্বীকার করছে, আর তো সারা জীবন এবাদতই কাটাইছে, এক কথা অস্বীকারের চুটে বেআদবির কারণে ফের মরদুদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইরা, এজন্য জোর রব বুগজার জারি রাবিগির রং সুয়ে জারি আয়াদা ফকির, এক বুজুর্গ আল্লাহর বলি বলেন যে বাড়াবাড়ি করো না, অহংকার দম্ভ গরিমা দেখাও না, নিজেকে মিটাও, নিজের আমিত্বকে বিলীন করো, তাহলে তুমি দুজাহানে সফল কাম হবে। প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে নিজের আমিত্বকে মিটায় দেয়, বিলীন করে দেয়, আল্লাহ পাক তার মর্যাদার আসনকে উন্নত করেন, উর্ধে তুলেন। অমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে, দম্ভ গরিমা করে, আল্লাহ পাক তাকে অধঃপতিত করেন, নিচে নামায় দেন, লাঞ্ছিত করেন, এমনকি হাত্তা লাহু আহওয়ান ওয়ালাইহিম মিন কালবিন ও খিনজির, এমনকি দুনিয়ার মানুষের নজরে সে শুয়র এবং কুকুর থেকেও নিকৃষ্ট করতে হবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের জিন্দেগি দেন, আমলের জিন্দেগি দেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক দান করেন। আমরা অনেকে নেক আমলের কিছু তো অভ্যাস আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচি না, গুনাহ থেকে বাঁচি না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, হে আবু হুরায়রা, হারাম কাজ, গুনার কাজগুলো থেকে দূরে থাকবা, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় ইবাদতওয়ালা। তাহলে বড় ইবাদত কি? গুনা থেকে বাঁচা, ফরজ ত্যাগ করলে গুনা, ওয়াজিব ত্যাগ করলে গুনা, আর যত গুনার কাজ আছে সেগুলিতে গুনা। তাহলে বোঝা গেল গুনা না করলেই জান্নাত। আর পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন, যেই বান্দা গুনা থেকে বাঁচে সেই আমার ওলি, আর যে ওলি সেই জান্নাতি। আমরা সকলে ওলি হওয়ার পাক্কা ইরাদা করবো ইনশাআল্লাহ তাআলা। আর ওলি হওয়ার তরিকা কি? গুনাহ থেকে বাঁচা, চোখ গুনাহ থেকে বাঁচে, জবান গুনাহ থেকে বাঁচে, কান গুনাহ থেকে বাঁচে, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচে, আলো অন্ধকারের সকল গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করি। এবং নিজে বাঁচা শুধু তা না, নিজের ঘরের লোকদেরকেও গুনামুক্ত জিন্দগি বলা মানে আহা ওই ঘর কত সুন্দর। হ্যাঁ, যে ঘর ফুল দিয়ে সাজানো, হ্যাঁ এক ঘরে গেলেন গোবর দিয়ে সাজানো, আরেক ঘরে গেলেন যে ফুল দিয়ে সাজানো কত সুন্দর। আমার প্রিয় বন্ধুরা, সারা দুনিয়ার সব ফুল দিয়ে যে ঘর সাজানো তার চেয়ে অনেক সুন্দর ওই ঘর যেই ঘর ইমান দিয়ে সাজানো, সেজদা দিয়া সাজানো, সুন্নত দিয়া সাজানো এবং চোখের পানি দিয়া সাজানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এই দিনে সে আমাদের এখানে মুফতি তাওহীদ তো তাওহীদুর রশিদে মাহফিলের ইন্তজাম করছে। এটা কি বার্ষিক মাহফিল তো না নাকি? হ্যাঁ, ইসলাহী মাহফিল, যে কিছুদিনই কথাবার্তা হবে, মুসলমান ভাইরা শুনবেন। তো আমি তো অসুস্থ আজকে কয়েকদিন থেকে, বেশ পরে এতটা কষ্ট হইতেছিল যে আমি কয়েকদিন সবকে পড়াইতে পারতেছি না, মাথায় কষ্ট অনেক বেশি লাগে, একটু জোরে কথা বললে মাথায় লাগে। তো আজকে সকালে যে ঘুম, এতটা 8টা থেকে 9টার দিকে উঠে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা হব, ঘুম 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 জানা, দরজা কপাট লাগানো দুইজন সুইজি, 12:30টার দিকে একজনের দরজার মধ্যে করাঘাত করছে, শব্দ শুনে উঠলাম, দেখলাম যে 12:30টা। ইয়া আল্লাহ, এখন কেমনে কি হবে? উঠলাম, জলদি গোসল করলাম, নাস্তা ছাড়া ছুটলাম, যে নাস্তা গাড়িতে বসে যদি আল্লাহ পাক তৌফিক দেন তো হবে। পরে 1:35 রওনা হয়েছি, তো এইখানে এসে পড়ছি তখন বোধ হয় 15:00 বাজে। হ্যাঁ, যশোরের কিছু ওলামায়ে কেরাম তারা আসছে, তো তারা বলেন যে আমরা তো মনে করছি আপনি 10টায় যশোর পৌঁছতে পারবেন কিনা। জি, মাশাআল্লাহ, ইনি বলতেছেন কি প্লেনে আসলেন কিনা, বাইরেও আসছে আল্লাহ মাইক্রোতে, যে আপনাদের দোয়া আল্লাহ পাক সহজ করছেন, আসান করছেন, কিভাবে কিভাবে আল্লাহ তাআলার মেহেরবানি পৌঁছে গেছে। জি জি, নদীর, আচ্ছা নদী যখন ওই যে নদী পার হলাম না, নদী পার ফেরি পার হলাম তখন 5:45 বাজে। মহান তৌহিদ কি করব, দোয়া না কি করব?
অনেকে বায়া ধর আগ্রহ করছিল, এইখানে হলেই ভালো হয়, মানে হজরতের রুমে তো জায়গা কম,
আগে দোয়া হয়ে যাক পরে নাকি না এখন বলবেন?
দোয়া হয়ে যাক,
হ্যাঁ মানে দোয়ার পরে ইনশাল।
সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে, আপনারা কেউ উঠবেন না ইনশাল্লাহ, জায়গা থাকবেন, আমরা বায়াতের কাজটা শেষ করে আমরা তাবারক বিতরণ করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ,
বলো ভাই মাইকে বুঝায় বলো, নাহলে সবাই যাতে শুনতে পায়। হ্যাঁ বলো, এখানে বলো, আর একটু দূর থেকে বলো, হ্যাঁ এখান থেকে বলো,
সবার জন্য তাবারকের,
এইখানে বলো, এইখানে
সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আমরা দোয়ার পরে কেউ উঠবো না।
কামরায় আসলে হয় এখানে কয়েকজনের জন্য, এখানে বায়াত হবে তারা এখানেই ইন্তজাম করে দিলে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইনাদের জন্য আবার তাদের সকলকে ওখানে বসায় এত রাতে আবার কষ্ট দেওয়া ঠিক হবে না, ওনাদের ঠিক করো যারা ব্যবস্থাপক তারা যেন সাথে সাথে দেওয়া শুরু করে দেন। স্যার কাতার দিয়ে বসে যাবে তো নাকি, না কেমনে কি হবে? প্লেটে দেবো না, ঠিক আছে তাহলে এখানে দ্বিতীয় কাতার থেকে সুন্দর করে কাতার দিয়ে বসে গেলে যাতে সহজে শৃঙ্খলার সাথে দিতে পারে, আল্লাহ পাক আসান করে দেন। আগের থেকে সকলে ইতিকাফের নিয়ত করা থাকা মুনাসিব, কারণ মসজিদের মধ্যে খাওয়া দাওয়া করতে হলে তো তারা করতে পারে, তারা ইতিকাফওয়ালা, এবং যারা মুসাফির তারাও করতে পারে, কিন্তু ইতিকাফের নিয়ত থাকা মুনাসিব। সুন্নতটা মসজিদে ফতে এতে কাপ নিয়ত করা, এতে কাপ নিয়ত থাকলে খাওয়া দাওয়া করতে পারেন, ঘুমাইতে পারেন, মাসাল দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين, اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد।
وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم أعط نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اے اللہ مجھے شکر کے معاف کرے، اے اللہ سمست مسلمان کو معاف کرے دیں، اے اللہ مجھے اپنے محبت دان کرے، معرفت دان کرے، اے اللہ اپنے سنتشت مطابق زندگی دان کرے، اے اللہ سمست گناہ تک ہمت و توفیق دان کرے، اے اللہ ایمان کامل عمد نصیب کرے، اخلاص کامل نصیب کرے، اے اللہ اپنے خوشی کر اور توفیق عمدر کے دان کرے، نفس شیطان کی غلامی تک عمدر کی نجات دان کرے، قدم قدم اے اللہ پر حکم دین چلن توفیق دان کریں، اے اللہ قرآن پاک میں محبت آمدے کے نصیب فرمان، اے اللہ عالم علماء اولیاء بزرگان محبت آمدر انتر نصیب فرمان، شکل مسلمان پتی آمدر انتر محبت خیر کا ہی نصیب فرمان، اے اللہ دنیا تے مسلمان را جکن پرانتے آسے جکن استانے آسے مسلمان دل کا اپنی رحمت دل سایہ دان کریں، مسلمان دل دکھ و کشتے اپنی شاہد جو کریں، مسلمان دل کے ظالم دل ہاتھ کے اپنی حفاظت کریں، ادھار کریں، جکن مسلمان আমরা বিভ্রান্তির শিকার, কোন ভুলের শিকার, গুমরাহের শিকার মুসলমানদেরকে তওবা করার এবং হেদায়েত এবং হক কবুল করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের ঘরে ঘরে আল্লাহ ইমানি পরিবেশকে জিন্দা করে দেন, সুন্নতের মাহাউল জিন্দা করে দেন, নূর ওয়ালা জিন্দগি আমাদের সকলকে নসিব করান, আমাদের সকলের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করেন, নূর নাজিল করেন, আল্লাহ সর্ব সর্বত্র সর্ব জায়গাতে শত্রুদের থেকে দুশ্মনদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আসমানে জমিনে তমাম বালা মুসিবত থেকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের আপনজন প্রিয় লোকদের মধ্যে যারা অসুস্থ সকলকে সেফায় কামুল আজম দায় নসিব করেন। আল্লাহ দুনিয়ার জীবনে যে কদিন আপনি আমাদেরকে হায়াত দান করছেন এর ভিতরে রহমত এবং বরকত দান করেন, আল্লাহ পরকালের অনন্ত জীবনের সম্বল যোগাড়ের আমাদের তৌফিক দান করেন, আমাদের আপনজনরা যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাত নসিব করেন। একটু আগের সংবাদ পাইলাম যে আমাদের প্রকাশনীর মাওলানা আবু জাফর সাহেবের নানির ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ এ বিচারীকে মাফ করে দেন, তাকে জান্নাত নসিব ফরমায় দেন, আল্লাহ তমাম গায়রুল্লাহ থেকে অন্তরকে পাক করেন, গুনার দাগ থেকে কালিমা থেকে আমাদের অন্তরকে পাক সাফ ফরমায় দেন, আল্লাহ মেহরবান মালিক ইমানের সাথে জিন্দা রাখেন, রহমতের মধ্যে জিন্দা রাখেন, বরকতের মধ্যে জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠায় নেন আপনার সন্তুষ্টির সাথে আফিয়তের হার হবে আপনি দুনিয়ার থেকে উঠায়, আল্লাহ দূর দূর থেকে মুসলমান ভাইয়ের এত সময় কষ্ট করে এখানে দিনের কথা শুনছেন, আল্লাহ ওনাদের সকলকে দুজাহানে মর্যাদাবান বানান, আল্লাহ অনেক বড় উচ্চ পুরস্কার আপনি তাদেরকে ভূষিত করেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, সব মুশকিল আপনি আসান ফরমায়া দেন, সকলের রোজগারে এবং ব্যবসা বাণিজ্যে আপনি বিপুল বরকত দান করেন, সকলকে সুখী জীবন শান্তিময় জীবন দান করেন, সম্মানজনক জীবন নসিব ফরমায়া দেন, সকলের তাওয়াব নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। এই বাগরা মাদ্রাসা হাজি কামাল সাগর আব্বা হাজি কুরবান আলী সাহেব এটা প্রতিষ্ঠা করে গেছিলেন, আল্লাহ হাজি কুরবান আলী সাহেব রহমতুল্লাহ আলীকে মাফ করে দেন, জান্নাত নসিব ফরমায়া দেন, এবং হাজি কামাল সাহেব যিনি ইন্তেকাল করছেন তাকেও মাফ করেন, জান্নাত নসিব করেন, আল্লাহ তার উত্তরসূরীদের জীবনে রহমত বরকত দান করেন, মুফতি তাওহিদুর রশিদকে আল্লাহ এই প্রতিষ্ঠানের খেদমতের জন্য বহুত কবুল করেন, যে সকল ভাইয়েরা ওলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা এই প্রতিষ্ঠানের সঙ্গে মহব্বত করেন এবং খেদমত করেন সহযোগিতা করতেছেন তাদের সকলের হায়াত রহমত বরকত দান করেন, আল্লাহ এলাকাবাসী সকল মুসলমানের ঘরে ঘরে বেশুমার রহমত নাজিল করেন, বেশুমার বরকত নাজিল করেন, আল্লাহ আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করেন, দেশটাকে তমাম বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ ভিতর বাইরের তমাম দুশ্মনদের থেকে চক্রান্তকারীদের থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের জমিনের মধ্যে বিপুল খনিজ সম্পদ আপনি নসিব ফরমায় দেন, আল্লাহ আমাদের দেশের গ্যাসের সংকট থেকে দেশকে নাজাত দান করে, করেন, আল্লাহ বিপুল গ্যাস গ্যাস সম্পদ আমাদের নসিব ফরমান, বিপুল তেল সম্পদ আপনি আমাদেরকে নসিব ফরমান, বিদ্যুতের কোন সংকট না এতটা বিদ্যুতের মধ্যে বরকত দান করেন, আসমানি জমিনি নিয়ামত এবং বরকত দিয়ে আমাদের দেশকে আপনি ভরপুর ফরমায় দেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজির করেন, বিশেষ করে আল্লাহ মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাকে হেফাজত করেন, সৌদি আরবকে হেফাজত করেন, আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফের বরকতে সৌদি আরবে আপনি বিপুল বরকত দান করেন, তমাম ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, আরব দুনিয়াতেও যত বিশৃঙ্খলা চলতেছে আল্লাহ এগুলো দূর ফরমায় দেন, মুসলমানদের মধ্যে ঐক্য এবং ইত্তেহাদ আপনি নসীব ফরমায় দেন, তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসীলা আপনি কবুল করেন, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.